আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামী জীবন। আপনারা যে সকল দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আসুন দরুদ শরীফ পাঠ করার উৎসাহ পাওয়ার নিয়তে আপনাদেরকে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করাই। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই তামাদ বরকাতুহুল্লাহ আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে তিনি বিভিন্ন রিসালা বা কিতাব দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত লিখেছেন। এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা জিআইএ দরুদুসালাম এর মধ্যে রয়েছে, যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার রহমত পাওয়ার মাধ্যম দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে ও প্রতিটি অনুষ্ঠানের ন্যায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের ফারুক কাদেরী ভাই মাশাআল্লাহ এবং সেলিম কাদেরী ভাই মাশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজকে আমাদের আমন্ত্রিত মুবাল্লিকে দাওয়াত ইসলামীদের থেকে আমরা যে বিষয়ে জানব সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, সেটি হচ্ছে ঈমানের দৌলত দুনিয়ার মধ্যে। আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ঈমানের দৌলত এই বিষয়ের দিকে আগাবো। আমাদের প্রথমত ফারুক ভাইয়ের মাধ্যমে, ফারুক ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। ঈমান বিষয়টা কি? প্রথমত ঈমানের দৌলত নিয়েছি, সত্যিকার অর্থে ঈমান কাকে বলে এই বিষয়ে যদি প্রথমে আমাদেরকে বলতে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে আজকের যে টপিক দিয়েছেন ঈমানের দৌলত, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ যে একজন মুসলমান, আমরা যে মুসলমান দাবি করছি, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। এই জন্য ঈমানের দৌলত অনেক গুরুত্বপূর্ণ।
অবশ্যই
দৌলত মানে সম্পদ আমরা বুঝি।
জি,
কারণ এই ঈমান এটা এমন একটা মুসলমানের জন্য এমন এক গুরুত্বপূর্ণ, এটা থাকলে, ঈমান থাকলে আমরা মুমিন দাবি করতে পারছি।
আচ্ছা,
ঠিক আছে। আর এটা যদি মানে চলে যায়, আমরা যদি ঈমান হারা হয়ে যাই, তাহলে আমরা যে কীভাবে মুসলমান দাবি করব?
অবশ্যই।
আর আমাদের দুনিয়া ও আখিরাত এটা ভেরিফাই করবে কিসের উপর? আমার ঈমানের উপর।
মাশা,
আমরা যে আমল করছি,
জি,
সমস্ত আমল কিন্তু ঈমানের উপর ডিপেন্ডেন্ট।
আচ্ছা,
কারণ আমার যদি ঈমান মজবুত থাকে, ঈমান থাকে, আমার নামাজ রোজা হওয়া যাকাত এগুলো কবুল হবে। যে
কবুল হবে।
আর যদি ঈমানটা না থাকে, দেখুন গাছের শিকড় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ।
কারণ গাছের শিকড় যদি দুর্বল হয়ে যায়, গাছ অনেক বড়, শাখা পোশাক অনেক
অনেক রয়েছে,
কিন্তু দুর্বল শিকড়টা
দুর্বল হয়ে যাওয়ার
কারণে পুরো গাছটা পড়ে যায়,
এটা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে,
মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আচ্ছা,
অনুরূপভাবে হত ঈমানটাও সেরকম।
সুবহানাল্লাহ।
আপনার ঈমান যদি মজবুত হয় আপনার আমলও মজবুত হবে। যদি ঈমান দুর্বল হয়ে যায়, যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তার আমল কখনো কি হবে না, কবুল
হবে না। মানে বলা যেতে পারে একজন মুমিন ব্যক্তি সেই যার ঈমান রয়েছে। এমনকি ঈমান হচ্ছে এটা এমন একটি বিষয়, সে যত আমল করুক না কেন, যদি তার ঈমানটা মজবুত না থাকে তাহলে তার ওই আমলের কোনো দাম নেই। আসলে প্রিয় দর্শক, একটু হলেও আমাদের আইডিয়া হলো যে ঈমান বিষয়টা কি।
আমল তো কবুল হওয়ার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে ঈমান,
ঈমানদার হওয়া।
ঈমানদার হওয়া, ঈমান থাকতে
থাকতে হবে তার মধ্যে।
যার মধ্যে ঈমান থাকবে সেই তো মুমিন হবে।
মানে বলতে গেলে আমাদের শরীরের যেরকম রূহ রয়েছে ঠিক সেরকম একজন মুসলমান, আমার মুসলমান মুমিনের রূহ হচ্ছে যে তার ঈমান বিষয়।
এই জন্য তো ঈমানের দৌলত।
আপনি কি বলবেন আজকের এই বিষয় সম্পর্কে?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করে দিয়েছেন। বিশেষ করে যারা মাদানী চ্যানেল মজলিস রয়েছেন, সাথে সাথে আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেটা মনোনীত ধর্ম, যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে ইরশাদ করেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে
ইসলাম,
ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের মধ্যে কারা আছে? যারা ঈমান এনেছে। আর ঈমানকে যারা, যে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত এ সম্পর্কে আলোচনা শ্রবণ করব। তো ঈমান এর দৌলত, যেমন দুনিয়াবী দৌলত রয়েছে, অর্থাৎ দৌলত মানে সম্পদ।
জি,
আজকে আমরা দুনিয়ার সম্পদ রয়েছে, টাকা রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে দুনিয়াবী। তো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য এবং মৃত্যুর পরে যেটা স্থায়ী সফর,
জি,
যে দুনিয়া তো এটা কি স্থায়ী না অস্থায়ী, ওই স্থায়ী সফরের কামিয়াবি হওয়ার জন্য প্রত্যেকটা মঞ্জিলে, মানে প্রত্যেকটি স্তরের মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য যেটা মূল বিষয় আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ঈমান।
ঈমান,
কারণ আপনার ঈমান আছে, সব কিছু আপনার ক্ষেত্রে সওয়াল জবাব বলেন, কবরের প্রশ্ন বলেন, যা যা যে মঞ্জিলগুলি, যে হাসনাসর বলেন, ফুলসিরাত বলেন, সব কিছু বলেন।
আচ্ছা,
তাহলে ওই ঈমান ডিপেন্ড করে আপনিতে, ঈমান আপনার উপরে এমন গুরুত্ব বহন করে যে আপনি জান্নাতে যাবেন কি যাবেন না। অর্থাৎ আপনি যদি দুনিয়া থেকে ঈমান সহকারে যান তাহলে আপনি আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যেতে পারবেন, আর যদি ঈমান সহকারে না যান তাহলে আপনার জাহান্নামে, চিরস্থায়ী ভাবে জাহান্নামে যেতে হবে। তো সেই জন্য ঈমানের দৌলত একজন মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ম।
সুবহান,
এটা হচ্ছে মূল বিষয়। আমরা যদি এটা হেফাজত করার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া
করবেন। মাশাআল্লাহ, সেলিম ভাইকে আমাদের জানার সৌভাগ্য। আসলে ঈমান বিষয়টা কি, এবং ঈমানদাররাই কিন্তু জান্নাতে যাবে, আর যারা ঈমানদার নয় তারা কিন্তু আজীবন আজীবন জাহান্নামের মধ্যেই তারা থাকবে।
বিশ্লেষণ করি।
আচ্ছা,
শব্দ ঈমান শব্দটি হচ্ছে আরবি।
আচ্ছা, এটা আরবি শব্দ না?
জি, এর এর আবিধানিক অর্থে যদি আমরা যাই,
আচ্ছা,
প্রথম আসবে ঈমান মানে নিরাপত্তা।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, নিরাপত্তা। যে ঈমানদার হবে,
জি,
সে নিরাপদ হবে। সে যখন ঈমান এনেছে তার জন্য নিরাপত্তার
সুসংবাদ,
সুসংবাদ রয়েছে দুনিয়াতেও
আখিরাতেও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হয়তো আমরা অনেকে জানতাম না, আমরা নিজেকে ঈমানদার বলি, এমনকি আমরা আমরা এটাও বলি আমি ঈমানদার। আসলে ঈমান অর্থটা কি? ঈমান এটা আরবি একটা শব্দ এবং এটার অর্থ হচ্ছে কি, নিরাপত্তা। যখন কোনো ব্যক্তি মুসলমান ঈমানদার হয়ে যায় তখন তার দুনিয়া এবং আখিরাতে সে কি,
নিরাপত্তা পেয়েছে।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবারও বিশ্লেষণ জানবো আমাদের মুবালিকদের থেকে যে ঈমানদার কাকে বলবো আমরা, বা আমি নিজেকে ঈমানদার কিনা সত্যিকার অর্থে, কোন বৈশিষ্ট্যের মাধ্যমে আমি বুঝতে পারবো আমি ঈমানদার কিনা। সেলিম ভাই থেকে আমরা বিষয়ে জানবো এবং ফারুক ভাই থেকেও জানবো, ঈমানদার যে যারা ঈমানদার নয় তাদের কি ক্ষতি রয়েছে দুনিয়া ও আখিরাতের মধ্যে, সে বিষয়ে জানবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা আমাদের কল এস এম এস করতে পারেন। অনেক দর্শকই কিন্তু আমাদের অলরেডি কল এস এম এস করেছেন, তো কিছু কল নিব, এরপর আমরা আবার বিশ্লেষণ আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
চট্টগ্রাম থেকে মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান ইসলামী জীবন। এটার মধ্যে আজকে বিষয় ইমানের দৌলত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইমান সহকারে স্মরণ করতে পারে সে তৌফিক দান করুক। আর মাদানী চ্যানেল এর মুআল্লিগের কাছে আমার অনুরোধ, ইমানের মধ্যে অটল থাকার মাদানী ফুল যদি একটু বলতেন।
মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইমানের উপর অটল থাকার কি এমন আমরা আমল করতে পারি বা আমাদের কেমন ভাবে জীবন অতিবাহিত করা উচিত যে আমার ইমানটা হেফাজত থাকবে? ইনশাআল্লাহ সে বিষয়ে আমাদের মোবাইল থেকে জানবো, আমাদের সঙ্গে থাকো। পরবর্তী কল।
গোলাম হোসেন আতারি, চট্টগ্রাম কুকির চত্বর থেকে বলতেছি। মাশাআল্লাহ, আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত মাদিনী চ্যানেল দেখার, আর যারা মাদিনী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক। যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আজকে বিষয় ইমানের দৌলত। সত্যি কথা বলতে ইমানের দৌলত আমাদের মুসলমানদের তো আমাদের ইমান আছে, ইমানের দৌলত যেহেতু পেয়েছি আমরা, এটা রক্ষার বিষয়ে কিছু মাদিনী ফুল বললে যে কিভাবে আমরা ইমানের দৌলতকে হেফাজত করতে পারি, ইমানকে ঠিক রেখে ইমান সহকারে মরতে পারি, এই বিষয়ে যদি মাদিনী ফুল
মাশাআল্লাহ, ফেসবুক অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, এমনকি অনেকে কমেন্ট করছেন এবং আমাদের উৎসাহ দিচ্ছেন, সুক্রিয়া জ্ঞাপন করছি। এবং মাশাআল্লাহ অনেকে শেয়ারও করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আর যেমনটা মোহাম্মদ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, মুসাম্মেল ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ফাহিম ভাই আমাদের সাথে রয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজেও ইলমে দিন শিকার তৌফিক দান করুক এবং অন্যকেও শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দেওয়ার ইলমে দিন শিকার সে তৌফিকও নসিব করুক, আমিন। তো প্রিয় দর্শক, গণদর্শক আমাদের প্রশ্ন করেছেন যে ইমানের উপর অটল থাকার যেমন কি মাধ্যম বা এমন কি কাজ করার, সে বিষয়ে ফারুক ভাই কি বলেন?
সে বিষয়ে বলার পূর্বে আমি একটা বিষয় আরজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রকৃত ইমান কি। ইমান বিশ্লেষণ আছে কিছু আরজ করার
জন্য। ইমান
জি, আমরা যদি ইমানের সংজ্ঞাটা দেখি, পারিভাষিক আবিধানিক অর্থ তো দেখেছি, ইমানের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে আমরা পাই ইমান হচ্ছে ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। তিনটে বিষয়। প্রথম হচ্ছে আত তাসদীকুম বিল জিনান, যে অন্তর দ্বারা বিশ্বাস করা। দেখুন ইমানটা অন্তরের সাথে রিলেটেড। মানে ইসলাম, আমরা ইসলাম এবং ইমানের মধ্যে পার্থক্য আছে। দেখুন ইসলাম, আমরা যে কেউ যদি পাগড়ি পরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে বা লেবাস পড়ছে,
যে
আমরা তাকে বাহ্যিকভাবে দেখছি সে মুসলমান।
আচ্ছা,
কিন্তু তার মধ্যে কি ইমান আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেটা অন্তরের সাথে রিলেটেড, সে বিশ্বাস করছে কিনা।
আচ্ছা,
আমি যদি বিশ্বাস করি আমার যে বাহ্যিক সুরত, বাহ্যিক যে আকৃতি কাঠামো, সেটা কিসের উপর নির্ভর করে? যেটা প্রথমে বলেছিলাম, অন্তরের উপর
সাথে সম্পর্ক রয়েছে। তার মধ্যে আরেকটা বিশেষ যেটা, সেটা হচ্ছে কি, অন্তরের সাথে।
অন্তরের সাথে প্রথম হচ্ছে
অন্তরের সাথে অবশ্যই।
আপনি যদি বিশ্বাস না করেন তাহলে
বাহ্যিক তো এটা
বলে কোনো লাভ হবে না, বা বাহ্যিক যে কাঠামো সেটা দিয়েও কোনো লাভ হবে না। এই জন্য বলছি তিনটা। সর্বশেষ রসুল, খাতমুন নবিয়িন, সেটা বিশ্বাস করতে
হবে।
প্রথম হচ্ছে সেটা। দ্বিতীয় নম্বর হচ্ছে ও ইকরারুম বিল লিসান, যে মুখে স্বীকার করা, অন্তর তো বিশ্বাস করেছি, মুখে তো স্বীকার করতে হবে আমি মুসলমান।
জি,
আমি এক আল্লাহর উপর ইমান এনেছি এবং এক রসুলের উপর ইমান এনেছি, সেটা কি করতে হবে? মুখে
উচ্চারণ করতে হবে।
এরপরে ও আমালুম বিল আরকান, আমি যে অন্তরে বিশ্বাস করেছি, অন্তরে বিশ্বাস করেছি
জি,
এবং মুখেও স্বীকার করেছি। এরপর হচ্ছে আল্লাহ রসুল আমাদের উপর কি আহকাম
দিয়েছেন,
আবশ্যক করেছেন, সেটা
পালন করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
তিনটা ইমানের সাথে
রিলেটেড। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা, আপনি যখন দ্বিতীয় নাম্বারটা বললেন
জি,
যে মুখে আমি মুসলমান
এটা স্বীকার করা।
জি,
আজকে হয়তো বা অনেক দর্শক তারাও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা এখন বিভিন্ন নিউজেও এরকম দেখতে পাই অনেকে, বা আমাদের আজকে কিছু কিছু মানুষের মধ্যে, বা যখন আমরা কোনো বাইরের কান্ট্রিতে যাই, অ্যাব্রোডের মধ্যে যাই, তখন আমাদের হয়তো বা এই মাইন্ডটা চলে আসে আমি একজন মুসলমান, এটা মুখে বলতেও অনেকে হয়তো বা লজ্জা পায়, অনেকে ভয় পায়, নাউজুবিল্লাহ। এমনকি অনেকে দেখা যায় কি বিভিন্ন কাজকে তারা দুনিয়াবী কাজকে পাওয়ার জন্য বা দুনিয়াবী কোনো কিছুকে হাসিল করার জন্য আমি মুসলমান এটাও অনেকে অস্বীকার করে বসে।
জি জি, নাউজুবিল্লাহ,
অনেকে বলতে লজ্জা
আজকে আফসোসের সাথে বলতে হয় এই বিষয়টা।
জি জি, মাশাআল্লাহ, কাউসার ভাই আমাদের ফারুক ভাইকে খুব সুন্দর করে যে বুঝিয়ে দিয়েছেন যে ইমান জিনিসটা কি। দেখেন এখানে আরেকটা শব্দ আমি অ্যাড করব, ইমানের অপর একটা অর্থ হচ্ছে আকীদা, বিশ্বাস।
বিশ্বাস
অর্থাৎ যেহেতু আপনি ইমান দেখতে পাচ্ছেন না, প্রকাশে দেখা যাচ্ছে না, কিন্তু ইমানের সাথে সংশ্লিষ্ট তিনটা বিষয়, অন্তরে বিশ্বাস করা,
জি,
মুখে সেটা প্রকাশ করা, এবং কাজের মাধ্যমে সেটা
বাস্তবায়ন
করা। তো ইমানের এই তিনটা জিনিস সমন্বয় হচ্ছে ইমান। তবে মূল বিষয় হচ্ছে কি?
বিশ্বাস।
বিশ্বাস,
বিশ্বাস।
যেমন আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
আচ্ছা,
এই আয়াতের মুবারাকার যেটা মাফহুম শর্মা অর্থ হচ্ছে
যে
আল্লাহ তাআলা, হে ইমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে,
ইসলামের মধ্যে।
অর্থাৎ আমরা বলি না মুসলমান দাবি করছি, এখন যারা আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, এখন পরিপূর্ণ আমার যে অন্তরের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে,
জি,
প্লাস মুখে প্রকাশ হচ্ছে কিনা এটাও দেখতে হবে, প্লাস আমার বাস্তবে সেটা প্র্যাকটিক্যাল আমল হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আমি কসম, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন অনেকে দাবি করছে আমি মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু দেখেন আকীদা, ইমান, বিশ্বাস, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার আকীদা কি? যেমন আপনি আমার ফারুক ভাই বললেন যে আল্লাহ তাআলাকে এক জানা,
অবশ্যই
দেখেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে এক জানা এটা কিন্তু ইমানের মূল নয়। আল্লাহ তাআলা তো এক, এটা মানতেই হবে, সাথে সাথে আল্লাহ তাআলা সম্পর্কিত যে সিফত গুলি রয়েছে, গুণগুলি রয়েছে, ওই গুণ সম্পর্কে আপনার ইমান মানতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি আল্লাহ তাআলার ব্যাপারে দুনিয়াবী কোনো কিছু যদি বিশ্বাস করে থাকেন, আকীদা, আপনার আকীদা করে থাকেন যে আল্লাহ তাআলার কাছে দুনিয়াবী এই বিষয়টা আছে, তখন কি আপনি ইমানদার বলতে পারবেন?
না,
তখন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কারণ আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াবী যা কিছু আছে, দুনিয়াবী সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। এখন আপনি মুখে দাবি করলেন যে আল্লাহ তাআলার উপর আমি ঈমান এনেছি, আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক আছে না, আপনি আল্লাহ তাআলা এক বলছেন, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস রাখছেন যে আল্লাহ তাআলা দুনিয়াবী কিছু কিছু কাজ, যেমন আপনি যদি বলে থাকেন আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে,
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ,
মাযাল্লাহ, কিন্তু মিথ্যা কথা বলে না। দেখেন মিথ্যা কথা বলা এটা দুনিয়াবী একটি কাজ, হ্যাঁ এটা হারাম কাজ, গুনাহের কাজ, কিন্তু এটা দুনিয়াবী কাজ। তো আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে, ইসলাম আকীদা ঈমান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু থেকে পবিত্র। আপনি মুখে দাবি করলেন আল্লাহ তাআলা এক, কিন্তু অন্তরে বলছেন আল্লাহ তাআলা দুনিয়াবী, এই যে মিথ্যা কথা বলতে পারে, তাহলে কি আপনি ঈমানদার হয়েছেন?
নাউজুবিল্লাহ।
ঠিক তেমনি ভাবে এই যে ইসলাম সম্পর্কিত, ইমান সম্পর্কিত, যেমন এটা যে ইমানে মুজমাল, আমরা হয়তো ভাই মুসলমানরা জানি ইমানে মুফাসসাল, এই ধরনের কয়েকটা কি রয়েছে, কালিমা
রয়েছে।
যেমন এখানে কি বলা হয়েছে যে ইমান সম্পর্কিত, যেমন প্রথমত হচ্ছে দেখেন আমি শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এটা কেন বললাম, কারণ আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন যে পরিপূর্ণ কি করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধুমাত্র আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলম শরীফ পড়েছেন, আপনি ইমানদার হয়ে গেলেন, যদি অন্তর থেকে সেটা পড়ে থাকেন এবং মুখে যদি প্রকাশ করে থাকেন এবং সাথে সাথে প্র্যাকটিক্যালি আমলি ব্যবহার করেন, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে যে আকীদা, বিশ্বাস আপনার পরিপূর্ণ থাকা দরকার, সেটা আপনার মাঝে নাই। ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আকীদা, বিশ্বাস আপনার থাকা দরকার, সেটা পরিপূর্ণ। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আখিরের নবী বিশ্বাস নামে মানতেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে ঈমান, ইসলাম আমাদেরকে যেটা পরিপূর্ণ বিশ্বাস, যেটা পরিপূর্ণ আকীদা শিক্ষা দিয়েছেন, ওই সম্পর্কে আমার কি নাই, বিশ্বাস আকীদা নাই। ঠিক তেমনিভাবে পরকাল সম্পর্কে ঠিক তেমনি ভাবে এভাবে আদারওয়াইজ আল্লাহ তাআলার যে আয়াত, আল্লাহ তাআলার যে নিদর্শন জাহান্নাম জান্নাত জাহান্নাম সম্পর্কে অর্থাৎ যে বিষয়গুলি ইসলাম আমাদেরকে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দিয়েছেন, ওই বিষয়গুলি পরিপূর্ণভাবে অন্তরে কি করা, প্রথমে মজবুতির সাথে বিশ্বাস করা, স্থাপন দেওয়া না। ঠিক তেমনি ভাবে মুখে প্রকাশ করা, ঠিক তেমনি ভাবে প্র্যাকটিক্যালি আমলের মধ্যে কি করা, নিয়ে আসা। তো সেই জন্য আমাদের যেটা উচিত, দেখেন ঈমান এর দৌলত কিন্তু একজন মুসলমানের জন্য, শুরুতে ফারুক ভাই বলেছেন, আমিও বলেছি, হ্যাঁ এটা সত্য, একজন মুসলমানের জন্য, একজন মানুষের জন্য ঈমান হচ্ছে অনেক বড় নিয়ামত,
অবশ্যই।
কিন্তু এই ঈমান সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে, ঈমান কাকে বলে এবং ঈমান সম্পর্কিত যেটা আকীদা বিশ্বাস, সঠিক আকীদা কাকে বলে, ওই সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আজকে আমরা মুসলমান দাবি করছি, কিন্তু হাকিকাতান আমার কিছু কর্মের কারণে, আমার কিছু কথার কারণে, আমার কিছু বিশ্বাসের কারণে আমার ঈমানটা বরবাদ হয়ে গিয়েছে।
আপনার কথা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা ঈমান বিষয়টা তো জানি, ঈমান হিফাজতের বা ঈমানের গুরুত্বটাও জানি, কিন্তু এমন কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায় সেটা আমাদের
জানি না।
সেটা আমাদের অনেক মানে ঈমানদার দাবি করে, কিন্তু যে বিশ্বাস রাখার দরকার কিন্তু পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারছি না, এমন মুসলমান বা ঈমানদার রয়েছে
জি
যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা, বা যে হুজুর যেই আয়াতে করিমা বলেছে উদখুলু ফিসসিলমি কাফা,
জি
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো,
প্রবেশ করো।
এখন অনেক আছে, অনেক মুসলমান ঈমানদার আছে যে কিছু মানলাম আর কিছু মানলাম না, যেটা আমার সুবিধা
সেটা মানলাম, আর
যেটা আমার অসুবিধা,
আমার অসুবিধা লাগে যে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোন বিষয় যে দেওয়া হয়নি যা আমাদের জন্য অসুবিধা, না হয়তো শয়তান আমাদেরকে এই মাইন্ড বানিয়ে দিয়েছে যেটা আমার থেকে মনে হচ্ছে না এটা আমার জন্য অসুবিধা।
কেন, আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি তোমাদের সহজতর চাই,
জি
কঠিনতর চাই, চান না আল্লাহ
সুবহানাল্লাহ,
যে হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন, এখানের মধ্যে অনেক হিকমত রয়েছে,
হিকমত রয়েছে।
তো আমাকেও পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এটা হারাম এটা করা যাবে না, এটা হালাল এটা করা যাবে। তো আল্লাহ তাআলা যা হালাল করেছেন হালাল মানতে হবে, যা হারাম করেছেন হারাম মানতে হবে।
আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াত, প্রতিটা আয়াতের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, রাখতে হবে এবং আমলের মধ্যে এটা আনা দরকার আমাদের। আসলে প্রিয় দর্শক, এই অল্প কিছুক্ষণের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছিল কিন্তু এখানে খুব কুটিনাটি এবং খুব গুরুত্ব বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো, যেগুলো কিন্তু কিছুটা নড়চড় হলে কিন্তু আমাদের ঈমানের উপর খতরা বা ঈমান নষ্ট হয়ে যাওয়ার বিষয় বা ঈমান বরবাদ হয়ে যাওয়ার কিন্তু এখানে চিন্তা বা সম্ভাবনা রয়েছে। তাই আমাদের এই ঈমান বিষয়টার ক্ষেত্রে কিন্তু যেটা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, আল্লাহ পাকের বাণী কোরআনে পাকের প্রতি বিশ্বাস, আমাদের নবী শেষ নবী এর প্রতি বিশ্বাস, এবং ইনার জীবনে ইনার কাজ ইনার বাণীর উপর বিশ্বাস রাখা, এই সকল বিষয় কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঈমান হিফাজতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, ঈমানের দৌলত সে বিষয়ে আমরা শুনছিলাম। ফারুক ভাই, আপনি আর কি বলবেন যে ঈমান হিফাজত সম্পর্কে বা ঈমানের বৈশিষ্ট্য সম্পর্কে তার কিছু বলতেন এই বিষয়ে?
যে আসলে যে এক দর্শক প্রশ্ন করেছেন যে ঈমানের অটলতার ব্যাপারে,
অটলতা মানে আমি কিভাবে ঈমানভাবে ঈমানের উপর অটল থাকতে পারি,
কারণ ইস্তিকামত হচ্ছে অনেক বড়
স্থায়িত্ব,
স্থায়িত্ব ঈমানের উপর স্থায়িত্ব,
মানে আল্লাহ তাআলার দয়ায় তো আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি এবং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমানও আমাদের ঈমানদার হওয়ারও সৌভাগ্য হয়েছে, কিন্তু এই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কি না, কিভাবে এই ঈমানের উপর অটল থাকতে পারি, সেটাই মূলত প্রশ্ন ছিল।
জি, তো ঈমানের উপর অটলতার বিষয়টা আমার আমলের উপর, আমার বিশ্বাসের উপর কি করবে নির্ভর করে,
নির্ভর করবে
আমি কতটুকু ঈমানের ব্যাপারে খেয়াল রয়েছে, আমার কতটুকু ঈমানের ব্যাপারে আমার গুরুত্ব রয়েছে, কতটুকু আমি ঈমান নিয়ে টেনশন।
একটা উদাহরণ যদি দিই এরকম হয়তো হতে পারে না,
জি
যেই বিজনেসম্যান বা যে ব্যবসায়ী যতটুকু তার ব্যবসার কে লাভ কতটুকু হচ্ছে, ক্ষতি কতটুকু হচ্ছে, এটাকে হিফাজত করা নিয়ে বা এটা নিয়ে দিনরাত টেনশন করে বা ফিকির করে, তাহলে ওই ব্যবসার মধ্যে লাভও তত
লাভ
বেশি হয়ে থাকে।
যদি লাভ লস যদি একটু টেনশন মানে কি করে ক্যালকুলেট করে না, ওই ব্যবসায় কিন্তু সাকসেস
সাকসেস হয়।
আর যারা ইনকাম হচ্ছে
এদিকে না, কোনো খবর নেয় না,
খবর
আপডেট রাখে না,
কি করলে বিজনেস বাড়ানো যায়, যারা এই ধরনের প্ল্যান করবে না, দেখবেন ওই ব্যবসা কিন্তু কি হয়ে যায়,
ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায়। তো অনুরূপভাবে ঈমান যদি ঈমানের ব্যাপারে টেনশন না করে, ঈমানের ব্যাপারে ফিকির চিন্তা না করুন, ইমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসার ক্ষেত্রে তো বুঝলাম যে লাভ কতটুকু হচ্ছে, ক্ষতি কতটুকু হচ্ছে, কিন্তু ইমানের ফিকির বলতে কি বুঝে আসলে?
জি জি,
ইমানের চিন্তাটা বলতে কি বুঝে?
জি জি, মাশাআল্লাহ, ইমানের চিন্তা হচ্ছে আসলে কসবাই, এটা হচ্ছে প্রথমত এমন একটা নিয়ামত, সেটা তো প্রথমে শুরুতেই বলেছি, ইমান আমি কিভাবে হেফাজত করার জন্য চেষ্টা করব। দেখেন আজকে আমরা মুসলমান,
জি,
যে একজন ব্যক্তি মানে সবার থেকে আলাদা টেরা বাইকের মধ্যে আসছে, খুব বেশি কান্না করছে, মানে মানে আলাদা, সে কারোর সাথে মিশে না। মানে তখন হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি সবার থেকে আলাদা কেন, একা কেন,
মানে আপনি সবার সাথে মিশেন না কেন,
মিশেন না কেন,
কারণ কি,
কারণ কি, এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন ওই ব্যক্তি জবাব দিলেন যে আমি এই ভয় পাচ্ছি যে আমি যদি দুনিয়ার ব্যস্ততার মধ্যে এমনভাবে মগ্ন হয়ে যায় যে কোন দিকে না কোন দিকে কোনো না কোনো কারণে যে আমার ইমান চিনিয়ে নেওয়া হয়েছে, ওই সম্পর্কে আমি অবগত হব না।
আল্লাহ,
এই কারণে আমি দুনিয়ার মানুষ থেকে, দুনিয়া থেকে আলাদা থাকতেছি। দেখেন কিসের ইমান হেফাজত করার জন্য ভয়ে, আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
জি,
এবং আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান হয়ে ইমানদার হয়ে কি করা, কি যাওয়ার জন্য,
মৃত্যুবরণ
করার জন্য। দেখেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে তার রিজিক কি করেছেন, সৃষ্টি করে দিয়েছেন। দেখেন আজকে আমরা দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য, আরামায়েশ থাকার জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ার জন্য কত চেষ্টা করতেছি, কত পরিশ্রম করছি আমরা,
অবশ্যই
ঠিক আছে না, কিন্তু যে রিজিক আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরাদ্দ করেছেন ওটাকে অর্জন করার জন্য আমরা কি করছি, চেষ্টা করছি। কিন্তু ইমান সহকারে আপনি আমি দুনিয়া থেকে যেতে পারবো কিনা ওটার ব্যাপারে আল্লাহ তাআলা কারো ক্ষেত্রে গ্যারান্টি দেন নাই, কিন্তু আপনি আমি ওই ইমান হেফাজত করার জন্য কি করছি না, চেষ্টা করছি না। সেই জন্য সর্বপ্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া করা, মাওলা আমার ইমানকে হেফাজত,
সবচেয়ে প্রথম যেটা
যেটা আমাদের
দোয়া করা,
দোয়া করা, কারণ আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমাদের তো আসলে তো বাস্তব দোয়া আছে, আমাদের কি আছে, আমাদের না নামাজের ঠিক আছে, না আখলাকের ঠিক আছে, না কিছুর ঠিক আছে, কিছুর তো ঠিক নেই। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বাঁচানোর জন্য একটা হাতিয়ার দিয়েছেন দোয়া। সেই জন্য আমরা বেশি যখনই সুযোগ পাই তো সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া, দোয়া মাওলা আমার ইমানকে
হেফাজত করো, হেফাজত করো।
আচ্ছা, আরেকটি যেটা মাধ্যম সেটা হচ্ছে,
জি,
অর্থাৎ ইমান হেফাজত করার জন্য যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা অন্তরে মহব্বত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে সবকিছু মেনে যদি মহব্বত করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ফাজল আল্লাহ তাআলার দয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনার ইমান হেফাজতের একটা মাধ্যম হবে। কেন আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম, এটা তো বারবার শোনা হয় যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ,
দেখেন এটা আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়ার জন্য, হে রাসূল আপনি বলে দিন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পেতে চাই, খোলাসা অর্থটা আমি এভাবে বাস করছি,
জি,
তাহলে যেন আপনি রসুলকে যেন অনুসরণ করে, আপনি রসুলকে যেন মহাব্বত করে, অনুসরণ করা মানে কি মহাব্বত করা, আর যে মহাব্বত করে সেই তো অনুসরণ করবে, আর তখন আল্লাহ তাআলা বলছেন তাহলে আমাকে মহাব্বত করা হয়ে যায়।
সুবহানাল্লাহ,
তাহলে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহাব্বত হচ্ছে ইমান হেফাজতের একটা
উত্তম
উত্তম মাধ্যম, উত্তম নয় সর্বোত্তম,
সর্বোত্তম মাধ্যম।
প্রথমত আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আচ্ছা, এরপর যেমন আমুলি ভাবে, কারণ কিতাবের মধ্যে আসছে,
জি,
উলামায়ে আহলুস সুন্নাত গণ কিতাবের মধ্যে লিখেছেন মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার ঈমান দুর্বল হয়ে যায়,
হায় আল্লাহ,
আর মৃত্যুর সময় যখন সাকারাতের বিছানায় শুয়ে যায় সেই তখন ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে,
নাউজুবিল্লাহ।
এখন যেমন আমাদের মাদানী আমল যে 72 নেক আমল যে রিসালা,
জি জি জি,
নতুন নাম যেটা দেওয়া হয়েছে, ওখানে মধ্যে একটি প্রশ্ন আছে যে শেষে,
আচ্ছা,
অর্থাৎ নিজের ঈমান হেফাজত করার জন্য চেষ্টা যেটা আমাদেরকে তার্কি বা উৎসাহ দেওয়া হয়, এখন তো আমরা মনে করছি হয়তো বাস নামাজ পড়লাম এটা করলে ওটা করলে হয়ে গেল, না, ইমান হেফাজত করার জন্য চেষ্টা এমন ভাবে করা দরকার যেভাবে আমাদের পূর্ববর্তী বুজুর্গরা করেছে,
করে এসেছেন।
দেখেন যে ফারুক আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন,
হায়
আমার জীবন ছাড়া মানে প্রাণ ছাড়া সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি।
আচ্ছা এটা বলেছিলেন,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই,
পরিপূর্ণ ঈমানদার
হতে পারো নাই। তখন সাথে সাথে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, জানের চাইতে বেশি ভালোবাসি।
সুবহানাল্লাহ,
জানের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি হে উমর, তুমি এখন কি হয়েছে, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, তুমি পরিপূর্ণ মুমিন হয়েছে। তাহলে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসাই হচ্ছে কি, ঈমান হেফাজত করার মূল,
এবং আমার নবীকে মহব্বত করা নিজের প্রাণের চাইতেও, নিজের দুনিয়ার সমস্ত কিছু চাইতেও বেশি।
এই হাদিস মুবারক আছে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
হাই,
অর্থাৎ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না তোমাদের মধ্যে থেকে কেউ, যতক্ষণ না তুমি তোমার পিতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সবকিছুর চাইতে, এমনকি নিজের জানার চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব না।
সুবহানাল্লাহ।
এখন যেখানে ঈমানের মূল বিষয় আপনি মুখে দাবি করলেন, আমি মহব্বত করছি মহব্বত করছি, কিন্তু অন্তরের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলাম আমাদেরকে যে বিশ্বাস শিক্ষা আকীদা দিয়েছেন ওটা আপনি পোষণ করছেন
না। সিলিমবে মনে করেন, আমি যাকে সত্যিকার অর্থে নিজের প্রাণের চাইতো, নিজের সমস্ত আত্মীয়স্বজন মা বাবার চাইতে বেশি ভালোবাসি, ওই মানুষটা কি যখন আমার কোনো একটা কিছু আমাকে বলবে না, ভাই তুমি এটাই কাজটা করো, যে হাকিকত আমি তাকে আমি যদি মহব্বত করি, কখনো কি আমি ওই কাজটা না করে থাকতে পারবো? অবশ্যই করব। তাহলে আমি আমার নবীকে সত্যিকার অর্থে এটা বলি যে আমি, আপনি একটা কথা বলেছেন কি, ইমানদার তারাই নিজের প্রাণের চাইতেও, নিজের পরিবারের সবার চাইতে বেশি ভালোবাসে, এটা মানি। কিন্তু আবার যখন সেই মহব্বতকারী আমার নবী যখন আমাকে একটা কোনো কিছু বলে, তাহলে আমি ওই সময়ে কোনো কিছু করতে, ওনার কথার উপর আমল করতে যাওয়ার সময় আমি আমার দুনিয়ার ওই মানুষদের কথাকে আগে বেশি প্রাধান্য দিই, বা তারা কি বলবে সেটার দিকে তাকিয়ে আমরা ওই আমার নবীর কথাটাকে বিরত থাকি, তাহলে আমি নিজেকে একটু প্রশ্ন করি আমি কতটুকু সত্যিকার অর্থে ঈমানদার হতে পেরেছি।
তাহলে যেহেতু প্রশ্ন করেছেন, তো এটাই সাথে সাথে এবং যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলার জন্য বলেছেন,
আমি এই কথাটা কিন্তু আমি বলছিলাম,
অর্থাৎ ঈমান হেফাজত করার জন্য আমল করা,
আমল কর।
দেখেন আজকে আমরা আলহামদুলিল্লাহ আশিক রয়েছি, কিন্তু আমরা আমলের দিক দিয়ে অনেক দূর। দেখেন যেমন নামাজের ক্ষেত্রে চিন্তা করেন, আদারওয়াইজ যে ফরজ কাজগুলি সম্পর্কে চিন্তা করেন, যাকাত রোজা, আজকে আমরা মুসলমান হয়ে আশিক দাবি করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে আমরা কি করছি না, ওই আমল থেকে আমরা দূরে। দেখেন আমল দুর্বল হওয়ার কারণে, গুনাহের কারণে আমাদের ঈমান কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আর মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয় সম্পর্কে
ইনশাআল্লাহ
এবং কিরামাইতের মধ্যে আছে ঈমান হেফাজতের কিছু ওয়াজিফা। যেমন আমার শেখ তারিকা তামির আলাইহিস সালাম সাজার শরীফের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ওয়াজিফা দিয়েছেন, তার মধ্যে একটা সহজ ওয়াজিফা হচ্ছে, যদি ডেলি প্রতিদিন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার যদি আমরা আগে পরে দর্শির পরে যদি এই ওয়াজিফাটা পাঠ করি, আল্লাহ তাআলা জাহিদ ইনশাআল্লাহ আযা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদের ঈমান হেফাজত করবেন। এই ওয়াজিফাটি কি, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া ওয়ালদি ওয়া আহলি ওয়া মালি।
সুবহানাল্লাহ।
দেখেন এখানে ঈমানও চলে আসছে, দুনিয়াবী সন্তান সন্ততি যারা আছে তারাও চলে আসছে, যে সম্পদ যারা আছে, যে দুনিয়াবী যে সম্পদ রয়েছে ওই সম্পদও চলে আসছে। সাথে সাথে আরেকটা ওয়াজিফা আছে যে প্রত্যেক নামাজের পর সাতবার ওয়াল্লাহুর রহিম ওয়াল্লাহুর রহিম ওয়াল্লাহুর রহিম, এই আমলটাও করতে পারি ইনশাআল্লাহ আযা ওয়াজাল, এটার ফজিলত হচ্ছে শয়তানের দোকা থেকে বাঁচবে, পাশাপাশি সে ঈমান সহকারে দুনিয়া থেকে যাবে।
সুবহানাল্লাহ।
এভাবে কথা যদি আল্লাহ তাআলার দয়ায় যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক আমরা দুনিয়াতে চলি এবং আমল করি, যেমন সুন্নাতের মধ্যে একটা আছে মিসওয়াক শরীফ, মিসওয়াক করা।
সুবহানাল্লাহ।
মিসওয়াক,
জি
মাশাআল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এই মিসওয়াক শরীফের যেটা ফজিলত
একটা রয়েছে, জি জি,
ঈমান সহকারে কি যাবে,
সুবহানাল্লাহ,
দুনিয়া থেকে যাবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোবারকে কেমন নিয়ম,
এটা কি কিন্তু এটা বুঝতে যে আমার নবীর সুন্নতের উপর আমল করার মধ্যেই কিন্তু ঈমান হেফাজতের একটি উত্তম মাধ্যম
মাধ্যম সেটাই তো বলেছিলাম, জি
জি জি।
এভাবে যদি বর্তমান সময়ে আরেকটা মাধ্যম হচ্ছে যে উলামায়ে আহলে সুন্নাতগণ বলেন যে বর্তমান সময়ে ঈমান হেফাজত করার একটা উত্তম মাধ্যম সেটা হচ্ছে কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ,
সুবহানাল্লাহ,
অর্থাৎ ওনার হাতে হাত রাখা। এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া দয়ার মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার মাধ্যমে, ওই হক্কানি পীরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুসলমানের ঈমানকে হেফাজত করবে। এভাবে অসংখ্য রাওয়ায়েত ঘটনা অসংখ্য রয়েছে।
না মনে করেন আমরা হয়তোবা গুনাহগার হতে পারি, অনেক গুনাহ করেছে, হয়তো বা আমাদের ঈমান হয়তো বা গুনাহের কারণে দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নেককার বান্দারা তারা তো নেককার, তারা তো নেকির তাদের ভান্ডার রয়েছে, তাদের ইমান পাকাপোক্ত রয়েছে, হয়তো তার উসিলা দিয়ে হলো আমার ইমানটা হিফাজত নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যেটা কিন্তু আপনি বললেন যে একজন হকানি পীরের হাতে বায়াত গ্রহণ করা, এটা কিন্তু উত্তম মাধ্যম রয়েছে আসলে সেলিম ভাই যেটা বললেন। তো প্রিয় দর্শক, ইমান হিফাজতের উপর অটল থাকার এবং ইমান হিফাজতের মাধ্যম আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য হলো। তার মধ্যে যেটা বললেন যে নবীর, আমার নবীকে প্রথমে যে ভালোবাসার বিষয়টা এবং সুন্নতের উপর আমল করার মাধ্যমে, আমি একটু উদাহরণ দিয়ে দিলেন যে একটা ফজিলত বলে দিলেন, যারা প্রতিদিন মিস ওয়াক করে, মিস ওয়াক যারা করবে তারা ইমান হিফাজত তাদের হবে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে। এবং আরেকটি উত্তম মাধ্যমের কথা বললেন কি, এটা কিন্তু ফজিলত আমরা অনেক সময় শ্রবণ করে থাকি যে হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমে যদি ইমান হিফাজতের মাধ্যম হয়ে থাকে, এর কারণে শয়তানের দোকা থেকে আল্লাহ তাআলার দয়ায় সেই আল্লাহ তাআলার নেককার বান্দা আল্লাহ তাআলা ওলি আমাদেরকে বাঁচিয়ে থাকে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যারা অনেক গুনাহগার বান্দা তার মৃত্যুর বিছানার মধ্যে সাতারাতের অবস্থা চলতেছে, সেই সময়ে তার পীর এসে তাকে বাঁচিয়েছেন। তো উত্তম মাধ্যম হচ্ছে, এবং আপনারাই সে বিষয়ে জানার জন্য অসংখ্য রিসালা কিতাবও রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং বর্তমান যুগের মধ্যে আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুল আলিয়া ও কাদেরী সিলসিলার মধ্যে বায়াত গ্রহণ করিয়ে থাকেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনি কোনো হকানি পীরের মুরিদ না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কাদেরী সিলসিলার মধ্যে বায়াত গ্রহণ করিয়ে থাকেন। আপনিও স্ক্রিন দেওয়া নাম্বারের মাধ্যমে আপনার যোগাযোগ করে আপনিও বায়াত গ্রহণ করে নিতে পারেন। এর মাধ্যমে একটা অনেকগুলো মাধ্যমের মধ্যে উত্তম মাধ্যম এটাও রয়েছে যে কি, নিজের ইমানকে হেফাজত করার। এবং এই সম্পর্কে আরো বিশ্লেষণ জানার জন্য শয়তানের হাতিয়ার এইভাবে আর জিনদের বাদশার বিভিন্ন রিসালা রয়েছে, এগুলাও পড়ুন। এবং এর মাধ্যমে সাপের বেশের জিনও একটি রিসালা রয়েছে, এর মাধ্যমে আপনাদের আরও এই বিষয়ে জানার, বিশ্লেষণ জানার সৌভাগ্য হবে। তো প্রিয় দর্শক, কিছু কল এস এম এস নিব, এরপর আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রাম ইসলামী জীবন অনেক সুন্দর একটা প্রোগ্রাম। তো এবারে বিষয় দিচ্ছেন ইমানের দৌলত, অনেক সুন্দর একটা বিষয় আসলে ইমান আকিদা, সেগুলো মজবুত করার জন্য এই বিষয়ের অনেক প্রয়োজন ছিল। তো আপনাদেরকে ধন্যবাদ।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ইমান এটা কিন্তু মুসলমান, আমি প্রথমে বলেছি, সবচেয়ে বড় সম্পদ। এটার টেনশন মানে এটার ফিকির, এটার হিফাজত করার আজকে আমাদের নাই বললে চলে। অনেককে যদি আমরা যদি একটা যদি পাবলিক সার্ভে করি, তো দেখা যাবে কাউকে যদি আমরা প্রশ্নও করি, ভাই আপনি আপনার ইমান হিফাজতের টেনশন বা ইমানকে কীভাবে হিফাজত করা যায় আপনি গত কয়েকদিন যাবত কখনো কি চিন্তা করেছেন? হয়তো বা প্রশ্ন করলে বুঝে যাবে, ভাই এটা আবার কিরকম, ইমানকে আবার কিভাবে হিফাজত করতে হয়। হয়তো বা আমি আপনি যদি নিজেও পাবলিক নিজের পরিবারও যদি সবাইকে যদি একটু জিজ্ঞেস করে দেখেন না, হয়তো বা 100 জনের মধ্যে 10 জন উত্তর দিবেন আপনাকে কি যে আমি জানি বা না জানি। তো এই বিষয়গুলা যে আমার ইমানকে হিফাজত করার গুরুত্ব বা এটা এটা নিয়ে একটু টেনশন করা, ফিকির করা, আমার ইমান হিফাজত রয়েছে কি না, এই টেনশনটা আমাদের নাই।
আমি তো মুসলমান ঘরে,
জি
মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি,
আমি তো মুসলমান ইমানদার,
সেটা সেটা চিন্তা করার বিষয়ে
মানে অনেকে বলবে যে আমি ভাই এটা কিরকম কথা বলছেন, আমি তো এমনিও মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, নামাজ কালাম আদায় করি, আমি আমার নামও মুসলমান রাখা হয়েছে,
জি মোবারক ইনশাআল্লাহ, যে যারা বলে থাকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ইনশাআল্লাহ ওই বিষয়ে শেষের দিকে আসবো,
এরকম আমরা অনেকে বলি। তো আসলে
কিন্তু বুজুর্গানে দিনগণ মানে ইমান নিয়ে কত টেনশন আমরা যদি দেখি,
আচ্ছা
তারা ইমানের ব্যাপারে এত সেনসিটিভ,
জি
কিন্তু সেটার মানে শতভাগে এক ভাগও আমাদের নেই, আমরা জি আমরা মানে আছি যারা তো নামাজ থেকে দূরে বা আমল থেকে দূরে, এদের তো কোনো টেনশন নেই, যারা আমরা যারা আমল করছি আমাদের সে ব্যাপারে কোনো কি নেই, মানে খেয়াল আমাদের
নেই,
আমরা চলছি বাস মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি নামাজ কালাম করছি, কিন্তু কখন যে আমার ইমান হয়ে যাবে এটা তো ধীরে ধীরে আমার থেকে একেবারে চলে যাবে, ইমান দুর্বল হতে হতে যখন মানে এমন পর্যায়ে চলে যাবে যে এমন কথা এমন কাজ এমন মানে আচরণের কারণে আমাদের ইমান চলে যাবে যে আমরা বলতেও পারবো না। আমাদের যদি টেনশন না থাকে, আমরা দেখো কথা বলি কথা বলতে বলতে যে ইমান কখন চলে যাবে,
জি
যদি আমরা কথা বলার মধ্যে যদি কি না রাখি, বাচ বিচার না করি, হালাল যে কথা বলা আমার বলা উচিত নয়,
জি
যে কথা বলা আমার দরকার, যেখানে বলা দরকার, যা বলা দরকার, এগুলো যদি আমরা একটু খেয়াল করে না বলি, তাহলে আমাদের কথার মাধ্যমে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা।
আমরা তো এটাও বুঝতে পারি, সেলিম ভাই একটু উদাহরণ দিয়েছে যে আল্লাহ তাআলা ওলিদা তাদের তাদের কেমন মন মানসিকতা ছিল যে ইমান হিফাজতের ঘরের কোণার মধ্যে লুকিয়ে রয়েছে, এই বয়ে বের হচ্ছে না যদি আমার কারোর সাথে কথাবার্তা বলতে গিয়ে বা আমার এমন কোনো কাজ করার মাধ্যমে যদি কারোর সাথে ওটা বসা বলে যদি আমার ইমানটা চলে যায় তাহলে আমি কী করবো? তাই সেজন্য উত্তম মনে করলেন যে বাইরে কাজকর্ম ছেড়ে দিয়ে হলো নিজে ঘরের মধ্যে বসে থাকা। এটা তাদের মন মানুষের তো উদাহরণ দিচ্ছে।
এটা হাদিসে মুবারাকের ব্যাপার আছে যেটা আমাদের সাধারণ মুসলমানই জানে, কিন্তু কিন্তু উপলব্ধি আমরা করছি
হাই
যে আখিরি জামানা, এই জামানা শেষ জামানা,
জি জি
শেষ জামানা, এটা এমন কঠিন হবে ইমান হিফাজত করাটা যে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা যেমন রাখাটা কঠিন হবে না তেমনই হবে। আচ্ছা বলেন, একটু সিগারেটের আগুন যদি লাগে দেওয়া হয় পারবো আমরা? আর একটা আগুনের কয়লা হাতে রাখতে পারবো আমরা? সম্ভব হবে কখন?
কখনো
না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ফিতনার যুগে এই সময় ইমানকে হেফাজত করা ওই ধরনের কঠিন হবে। আজকে দেখেন চতুর্দিকে ফিতনা, বিভিন্ন ফিতনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শানে বিয়াদিবি করা হচ্ছে, আল্লাহ তাআলা শানে বিয়াদিবি করা হচ্ছে, এবং বিভিন্ন আল্লাহ তাআলা যে ইসলাম আমাদেরকে আকীদা সম্পর্কে শিক্ষা দিয়েছেন, যে সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস রাখা দরকার, ওই সম্পর্কে আমাদেরকে গুমরা করা হচ্ছে, পদভ্রষ্ট করা হচ্ছে। তো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কয়লার মতো রাখাটা কি হয়ে যাবে বর্তমান সময়,
মানে যে সময়ের মধ্যে আপনি এত কষ্ট হবে যে আমাদের ইমানটাকে হিফাজত একটা উদাহরণ দিলেন, আর সেই সময়ের মধ্যে আমাদের ইমান হিফাজতের তার পিছনে কারণ অনেক, যেটা আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত আমাদের কনসেপ্ট হয়ে যাচ্ছে যে আমরা ইমান বিষয়টাও জানি না। এমনকি আলহামদুলিল্লাহ মাদানের চ্যানেলের মধ্যে প্রতিটা অনুষ্ঠান, এমনকি যে প্রতিটা বিষয় এমন ভাবে নেওয়া হয় যেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে আমরা জানি বা না জানি, এরকম অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। তো আজকে ওই বিষয়টা নেওয়া ইমানের দৌলত, হয়তো ওই বিষয়টা দেখেও কিন্তু অনেকে অবাক হচ্ছেন, এটা আবার কিরকম একটা বিষয়, ইমানের আবার দৌলত, ইমানটাও কি আবার দৌলত হতে পারে কিনা, ইমানটাও কি আবার সম্পদ হতে পারে কিনা। যেরকম আজকে আমরা সামান্য আমার নিজের সম্পদকে চুরি হওয়া থেকে বাঁচার জন্য কত ধরনের পলিসি ইউজ করে, সেটা যদি হতে পারে ব্যাংকের মাধ্যমে টাকা রাখছি, বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল অনেক পাওয়ার সিকিউরিটি হয়ে আমরা টাকা রাখছি বা আমার সম্পদগুলো লুকিয়ে রাখছি, যেভাবে দুনিয়ার সম্পদকে হিফাজত করার জন্য বিভিন্ন পলিসি ইউজ করছে, ঠিক সেরকম কিতাবের মধ্যে বলা হয়েছে মুমিনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান, আর সেই ইমানের মতো সম্পদটাকে হিফাজত করার জন্য কত পলিসি ইউজ করছে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা নেওয়া। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আরও ইনশাআল্লাহ আরও বিভিন্ন বিষয় জানার সৌভাগ্য হবে। তো আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রতিটি অনুষ্ঠানের মধ্যে আমরা একটি সেগমেন্ট অ্যাড করে থাকি, তো সময় হয়েছে সেই সেগমেন্টটি অ্যাড করার। আমাদের সেগমেন্টটি হচ্ছে আপনারা মাসের অনেক দর্শক হয়তো বা জানেন, যারা রেগুলার দেখেন আমাদের অনুষ্ঠান এবং আমাদের মাঝে উপস্থিত মোবালিকরাও রয়েছেন, সেটি হচ্ছে আমাদের একটি মাদানী গুলদস্তা। তো ওই ভিডিও স্ক্রিনের মধ্যে দেখার মধ্যে আমরা দেখি যে আমাদের মোবাল্লিক একটি বয়ান করছে কোনো দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনাতে কোনো রিসালা বা কিতাব থেকে। আমাদের দর্শকদের বলতে হয় ওই মোবাল্লিক যে রিসালা থেকে বা কিতাব থেকে ঘটনা বা কোনো হাদিস শরীফ বলছেন সেটা তাদেরকে উত্তর দিতে হয় যে কোন রিসালা বা কিতাব থেকে। তো আমাদেরকে ওই ভিডিওটা দেখিয়ে দিন। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আমার উম্মতদেরকে ডাকা হবে তখন উজুর কারণে তাদের কফাল এবং পা জলমল করতে থাকবে। তো আমার উম্মতদের মধ্যে যারা নিজেদের সৌন্দর্যের মধ্যে উজ্জ্বলতা চায়, সামর্থ্য রাখে, তাদের উচিত হচ্ছে যেন তারা তাদের উজ্জ্বলতা বাড়িয়ে নেয়। প্রিয় ইসলামী বেয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম উজুর যে ফজিলত ও বারাকাত রয়েছে, তো আমাদের উচিত হচ্ছে যেন কিয়ামতের মাঠে আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে, ওই জন্য আমরা যেন সর্বদা নিজেকে উজু অবস্থায় রাখতে পারি, এটার জন্য চেষ্টা করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অনেক দর্শক হয়তো বা এই ভিডিওটি দেখেও আবার হয়তো অবাক হচ্ছেন যে আজকে নিজের চেহারাকে উজ্জ্বল ফর্সা রাখার জন্য কত ধরনের না ক্রিম ইউজ করি বা কত কিছুই না ব্যবহার করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদের জন্য এত উত্তম, আল্লাহ পাক আমাদের জন্য এত উত্তম মাধ্যম করে দিয়েছেন যে যারা উজু করবে সর্বদা প্রতিটা পাঁচক্ত নামাজের পরও বা এমনও উজু করবে, অনেক তো আমরা ফজিলত তো আমরা শুনে থাকি আপনার ইমান সহকারে মৃত্যুর এমনকি শহীদের মর্যাদা বা এরকম অনেক ফজিলত আমরা শ্রবণ করে থাকি, তার পাশাপাশি উত্তম যেটা আমরা দুনিয়াবির দিক দিয়েও ভালো ভালো নিয়োগ সহকারে আমরা চাই যে আমার চেহারাটা উজ্জ্বল থাকুক, রৌনক থাকুক, নুরানি থাকুক, তাহলে সর্বদা যেন উজু করে নিয়ত করি ইনশাআল্লাহ। আর যখনই আমাদের হয়তো উজু ভঙ্গ হয়ে যায় নামাজের পরও সর্বদা চেষ্টা করব উজু অবস্থায় থাকার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। এখন আপনাদের প্রিয় দর্শক এবং আমাদের উপস্থিত মুবাল্লিগদেরকে বলতে হবে কোন রিসালা থেকে আমার এই মুবাল্লিগ বা কোন কিতাব থেকে বয়ান করছেন। আজকে কিন্তু প্রিয় দর্শক এবং আমাদের উপস্থিত মুবাল্লিগরা কিন্তু খুব সহজে পেরে যাবে যেটা আমি মনে করছি।
আচ্ছা,
কারণ রিসালার নামটাই কিন্তু এরকমই। আমি পাঁচটা অপশন দিচ্ছি আমাদের মুবাল্লিগরা আপনাদেরকে, তার মধ্যে রয়েছে জান্নাতের দুটি কুঞ্চি একটি কিতাব এর নাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের আহকাম, মাশাআল্লাহ এখানের মধ্যে কিন্তু অনেক বিষয় রয়েছে, তারপর রয়েছে নদীর আওয়াজ, নদীর আওয়াজ, এরপর রয়েছে উজুর সওয়াব, এরপর রয়েছে কালো গোলাম রিসালা, পাঁচটি বললাম। আবারও বলছি জান্নাতের দুটি কুঞ্চি নামাজের আহকাম, নদীর আওয়াজ, উজুর সওয়াব এবং পাঁচ নম্বর হচ্ছে কালো গোলাম। পানির সম্পর্ক রয়েছে অনেক সময় আমরা কিন্তু দেখি না যে কোনো কিছু কিন্তু নামের উপরে নামের সাথে কিন্তু ভিতরে আর কথাটার সাথে অনেক সময় মিলও থাকে না, হতে পারে, উদাহরণ দিলাম তো এরপরে কালো গোলাম। তো ফারুক ভাই আপনি কোন রিসালা বলবেন?
যদি সেলিম ভাই আগে বলতো তাহলে
আমি প্রথমে আপনার থেকে প্রশ্ন করছি, সেলিম ভাইয়ের কাছে যাবো আগে আপনি যদি বলে দিতে, সেলিম ভাই হয়তো বেশি চিন্তা করছে।
এবং যেটা অর্থাৎ এই সম্পর্কে বিষয় যেহেতু পানি সংশ্লিষ্ট, ঠিক আছে না, নদীর আওয়াজ এখানে থাকতে পারে। এখন
আপনার থেকে জি আপনার একটু উত্তর দিতে হবে।
জি ফারুক ভাই যেহেতু শুরুতে আছে ডানে আছে আপনার
কাছাকাছি, রিকোয়েস্ট করছি বিদায় জি আপনার কাছ থেকে নিব ইনশাআল্লাহ।
জান্নাতের দুটি কুঞ্জি,
জান্নাতের দুটি কুঞ্জি, জান্নাতের সম্পর্কিত আলোচনা রয়েছে মাশাআল্লাহ।
জি
সেলিমা বলেছে জান্নাতের দুটি কুঞ্জি, এবং আমাদের ফারুক ভাই দিয়ে কোন রিসালা বলে?
তো যদি ওই মাদিনী ফুলটা যদি দুইটি রিসালার মধ্যে থাকে তখন
তাহলে সেটা আমাদের মজলিস নির্ধারণ করবে কোনটি সঠিক উত্তর। জি আপনি বলতে পারেন
সেটা
এখন মনে করেন নামাজের আহকামের মধ্যে রয়েছে, সেটা এখন ফয়জানের সুন্নতের মধ্যে রয়েছে, সেটি এখন মনে করেন আটের ইসালাতের মধ্যে, এখন আমি কয়েনটাও ছড়ি করতে ধরবো, আমরা ধরে নিবো এটাই যেটা আমাদের ওই মোবাইলে বয়ান করার সময় যে রিসালা থেকে দেখে বয়ান করেছে। জি আপনার কোনটা হতে পারে?
আমার ধারণা হচ্ছে যে যে ওজুর সওয়াবের মধ্যে
আচ্ছা
আছে
মাশাআল্লাহ। আমাদের ফারুক বলতে দিয়েছে যে ওজুর সওয়াব যে রিসালা বা কিতাব রয়েছে সেটি থেকে উত্তর দিয়েছে। এবার আমাদের মাশাআল্লাহ অনেক দর্শক কিন্তু আমাদেরকে এসএমএস করছে, ইনশাআল্লাহ এসএমএস আমরা পরে অ্যাড করব। তো আমাদের মুবাল্লিগদের মধ্যে যার উত্তর সঠিক হয়েছে তার মধ্যে আমাদের সেলিম ভাই এবং ফারুক ভাই উত্তর দিয়েছেন, এবং উত্তর সঠিক হয়েছে আমাদের সেলিম ভাইয়ের মাশাআল্লাহ, ইনি বলেছে যে জান্নাতের
দুটি
কুঞ্জি, আর ফারুক ভাই বলেছে উজুর সওয়াব। জি হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আমাদের যে ফারুক ভাই বলেছেন উজুর সওয়াব, এটা কিন্তু আলহামদুলিল্লাহ শুধু উজু নিয়ে আলাদা আরেকটি রিসালা বা ছোট্ট কিতাব আমাদের প্রকাশ করা হয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা এই রিসালা বা কিতাবটি সংগ্রহ করুন মাকতাবতুল মদিনা দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, যেটার নাম মাকতাবতুল মদিনা, এটা থেকে সংগ্রহ করতে পারেন। তার পাশাপাশি আপনি অনলাইনের মধ্যেও www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনের মধ্যে গিয়ে আপনারা এই রিসালাটা পেতে পারেন এবং এখানে নিজেও পড়ুন, অপরকেও শেয়ার করুন, এর মাধ্যমে অনেক সওয়াব অর্জন হবে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছিলাম আজকে, যে ইমানের দৌলত, তো সে বিষয়ে অনেক দর্শক কিন্তু আমাদেরকে অলরেডি SMS করছে, কিছু SMS অ্যাড করবো। আমাদের সাথে রয়েছেন দর্শক মামুন ভাই, রয়েছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, দোয়া চাই কমেন্ট করছেন, আল্লাহ তালা আপনার সমস্ত জায়েজ আশাকে কবুল করুক। এভাবে অনেক দর্শক আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারের মাধ্যমে SMS করছেন, তার মধ্যে কিছু জন SMS করেছেন। বিনতে রমজান আলী বায়া রাজশাহী থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, জু কেমন আছেন? আলহামদুলিল্লাহ জুর, আমি একসময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, এভাবে গুনাহের ব্যাপারে বললেন, মাদানী ছিলেন, আমার পরিবর্তন করে দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় মুর্শিদকে মাদানী চ্যানেলকে সবসময় আবাদ রাখুক, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিন আমিন। আল্লাহ তালা আমির আহলে সুন্নতকে নেক হায়াত দান করুক এবং মাদানী চ্যানেলকে আরও স্বাদ ও আবাদ রাখুক এবং মাদানীকে আরও আম করার আমাদেরকে কোশিশ করা সে তৌফিক দান করুক, এবং আপনার পরিবারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তালা পরিবারের উপর হাস রহমত নাজিল করুক। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ইমানের দৌলত, তো সে বিষয়ে ফারুক ভাই আপনি আর কীভাবে, এবং দর্শক কিন্তু বলেছে কিন্তু ইমান হিফাজতের এবং কী কী আর মাধ্যম রয়েছে।
সেলিম ভাই তো বলেছেন ইমানের ব্যাপারে, ইমান অচলতার ব্যাপারে, সবচেয়ে ইমান অচলতার ব্যাপারে যদি আমরা দেখতে যাই তাহলে দেখব আমরা যদি ইমান কীভাবে অচল থাকবে ইমানের উপর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন যে আল ইমান বাইনাল খৌফি ওয়ার রাজা।
আচ্ছা,
আমরা অনেক সময় শুনে থাকি বা আমি বলেছিলাম যে ইমান বাইনাল খৌফি ওয়ার রাজা, ইমান হচ্ছে খৌফ এবং রাজার সমন্বয়,
খৌফ এবং রাজা বলতে
জি মানে খৌফ মানে ভয়,
ভয়,
ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে।
সেটা কি রকম,
যে প্রথম ভয়ের কথা বলি, যে ভয় থাকতে হবে আমার ইমান হারিয়ে যাচ্ছে কিনা, আল্লাহ আমি যদি ভালো কাজ করি
জি
তাহলে আমার জন্য রয়েছে জান্নাত
জি,
আমি যদি খারাপ কাজ করি আমার জন্য জাহান্নাম অবদান, জাহান্নাম অপেক্ষা করছে।
আচ্ছা,
অন্ধকার কবরে আমাকে রাখা হবে, যদি নেক আমল নিয়ে যেতে না পারি ওই খবরটা আমার জন্য অন্ধকার কবরে পরিণত হবে। আমি যদি আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে আমার যদি ইমান হারা হয়ে যায় তাহলে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলে তো সে আবাদুল আবাদ চিরস্থায়ী যাবে।
যারা ইমান নিয়ে হয়তো সে অনেক গুনাহের আমল হয়তো শয়তান লুকাপড়া হয়ে গিয়েছে কিন্তু তার ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে সে অবশ্যই একদিন একটি সময়ে জান্নাতে যাবে,
যাবে।
যার ইমানও বরবাদ হয়ে গেল তাদের আর কখনো জান্নাতে যাওয়ার
আশা নেই। বাকি তো ইরশাদ হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতি, সব আমল নির্ভর করবে আপনার শেষ পরিণতি,
শেষ পরিণতির উপর।
তো শেষ সব ভালোতা, এটা হাদিসের পাক থেকে বলছি আমরা।
আচ্ছা,
তো আমার যদি শেষ পরিণতির ব্যাপারে যদি ফিকিরটা না থাকে, হাই আফসুস আমার শেষ পরিণতি কিসের উপর হবে। কারণ আমরা অনেক দেখেছি যে অনেক মানে ইবাদতকারী মুত্তাকি পরহেজগার কিন্তু মৃত্যুবরণ করেছে কি কিসের উপর, যে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে, এমনও অনেক নজির রয়েছে।
মানে আল্লাহর ওলি ঘটনা রয়েছে না, যে অনেক ইবাদত গুজার ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল কিন্তু ইমান মানে যখন তার মৃত্যুর সময় আসে তখন তার শয়তান তার কাছে আসলো এবং তার ইমানকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
জি, তো এই ভয়টা যদি আমার না থাকে তাহলে আমার ইমান মানে ইমানের উপর অটলতা কিভাবে থাকবে, ভয়টা থাকতে হবে। কারণ ভয় আপনাকে আপনার আমল বৃদ্ধি হওয়ার জন্য কি করবে, উদ্বুদ্ধ করবে, একটা হচ্ছে সেটা, আরেকটা হচ্ছে রাজা আশা করতে হবে, আশাও রাখতে হবে যে আল্লাহ আমার আল্লাহর উপর বিশ্বাস রয়েছে, সুরে পাকের উপরও বিশ্বাস রয়েছে, আমল করছি আল্লাহ তাআলা বাস আমার জন্য জান্নাত রেখেছে, আমি যদি নেক আমল করি আল্লাহ তাআলা আমার জন্য অনেক নিয়ামত রেখেছে, অনেক নিয়ামতের প্রতিশ্রুতিও দিয়েছে, এটাও আশা রাখতে হবে। তো যদি শুধু আশা থাকে
আর যদি আমরা আমল না থাকে বা আমার নেক আমল কতটুকু আমি করছি, গুনাহের আমল আমি কতটুকু করছি, এই চিন্তাটা যদি না থাকে তাহলে আমার ঈমান হেফাজত কিভাবে হলো?
জি, এটা আসলে বর্তমান সময়ে এটা অনেকবার একটা শয়তানের ধোঁকা।
আচ্ছা,
কিভাবে ধোঁকা? আমি ফারুক ভাই এই কথার সাথে অ্যাড করছি, যেমন ধরেন বর্তমান সময় আমরা বলছি যেমন আল্লাহ তাআলার সিফতে নাম আছে কিছু, তার মধ্যে রহমান, রহিম, গফুর,
সত্তারুল উয়ুব,
ঠিক আছে না?
জি,
আমাদের সাধারণ মানুষ বর্তমান সময় আমরা গুনাহ করছি আবার বলছি আল্লাহ তাআলা তো নাম তো রহমানুর রহিম গফুরুর রহিম। দেখুন, বেশ এক অবশ্যই এটা আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহ তাআলার নাম রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দয়া করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করা মানে এটা নয় আমরা আল্লাহ তাআলার গুনাহের কাজ করব,
নাফরমানি করব,
নাফরমানিমূলক কাজ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত বিরোধী কাজ করব, তার মানে তো এটা নয়। আচ্ছা, দেখেন আল্লাহ তাআলা অপরেক আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
জি,
যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে
নিরাশ হয়ে না।
দেখেন আমরা যেটা আমার ফারুক ভাই বলেছেন, খৌফ এবং রাজা দুটাই, যেমন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, অর্থাৎ এটা আমরা যে আমলগুলি করছি আমরা যেন আমাদের আমলের উপর ভরসা না করি। দেখেন,
জি,
আমরা শুনেছি আপনি শেয়ার করেছেন অনেক আল্লাহর ভলি যারা ঈমান হারা হয়ে মারা গিয়েছে, তাহলে দেখেন ঈমান সহকারে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য যেটা সর্বপ্রথম আমাদের জন্য দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করবে না ততক্ষণ পর্যন্ত আমি ঈমান সহকারে দুনিয়া থেকে যেতে পারবো না।
আল্লাহ তাআলা ওলি, তারা ঈমান ধারা হয়ে মৃত্যু করছে, এটা বলতে এটা নয় যে মানে তারা আল্লাহ তাআলা ওলি মানে আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে মানে ছিল যে তারা নেক আমল করত, কিন্তু তারা হয়তো বা দুর্ভাগ্যবশত শেষ ফয়সালা কি
আমাদের ঈমান, শেষ ফয়সালাটা কেমন হবে?
জি,
যেহেতু কিছুক্ষণ পূর্বে যে ঈমান হারা হয়ে মারা যাওয়ার ব্যাপারে বর্তমান সময়ে ফিতনার যুগ, এটা আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাহর একটি বিশ্ববিখ্যাত কিতাব কুফরিয়া কালিমাত কে বারে মে সওয়াল জবাব, এটা এমন একটি কিতাব না
আল্লাহ,
এটা আমি তো বলবো যে সকলের পড়া দরকার,
এবং আমাদের বাংলার মধ্যেও কিন্তু 28
রয়েছে। এবং বর্তমান সময়ে ইলমে দ্বীন না থাকার কারণে আমরা ঈমান সম্পর্কে আল্লাহ তাআলার ব্যাপারে আকীদা কেমন হওয়া দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা কেমন হওয়া দরকার এবং অন্যান্য সৃষ্টি সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া দরকার সেটা সম্পর্কে না জানার কারণে আমাদের মুখ দিয়ে জবান দিয়ে এমন কিছু বাক্য বের হচ্ছে যেটা দ্বারা আমার ঈমান চলে যাচ্ছে, ঈমান বরবাদ হয়ে যাচ্ছে। যেমন আমি শুরুতে বললাম যে আল্লাহ তাআলার ব্যাপারে আপনি ঈমান মজবুত, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, কিন্তু আপনি অন্তরের মধ্যে আকীদা পোষণ করছেন আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, তাহলে আপনার ঈমান থাকবে না। ঠিক তেমনি ভাবে এই ফিতনা ফিসাদের যুগে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা আসলে অনেক কঠিন। যেমন ওই কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব এর মধ্যে একটি হাদিস মুবারক আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত নকল করেছেন,
জি,
অর্থাৎ আদম সন্তানকে বিভিন্ন গোত্রে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, দেখেন শেষ বলো যার সব বলো তার, এটাই হচ্ছে মূল বিষয়।
আচ্ছা,
যে মুমিন হয়ে জন্মগ্রহণ করবে সে মুমিন অবস্থায় জীবন যাপন করবে এবং মুমিন হয়ে মারা যাবে, আসলে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে সে বিধর্মী হয়ে জন্মগ্রহণ করবে এবং বিধর্মী যেটা আকীদা বিশ্বাস তাদের যে কালচার সংস্কৃতি সেটার উপর
জন্মগ্রহণ করার পর বিধর্মী হবে
না, না বিধর্মী হয়ে, জি, অর্থাৎ বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করবে এবং তাদের সংস্কৃতি তাদের আকীদা নিয়ে সে কি জীবনযাপন করবে এবং সেই বিধর্মী হয়ে মারা যাবে, অর্থাৎ ঈমান ছাড়াও কি যাবে, মারা যাবে। তৃতীয় নম্বর যে গোত্রের কথা বলা হয়েছে, যে শ্রেণীর কথা বলা হয়েছে, ওখানে বলা হচ্ছে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করবে, মুসলমান হয়ে জীবনযাপন করবে কিন্তু ঈমান হারা হয়ে মারা যাবে। তৃতীয় নম্বর যেটা শ্রেণী, চতুর্থ নম্বর যেটা শ্রেণী, আমি তৃতীয় নম্বর নিয়ে কিছু কথা বলবো, চতুর্থ নম্বর যেটা শ্রেণীর কথা বলা হয়েছে সে বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করবে এবং বিধর্মী অবস্থায় কে জীবনযাপন করবে কিন্তু সে মৃত্যুর সময় ঈমান সহকারে দুনিয়া থেকে যাবে। তাহলে তৃতীয় নম্বর যেটা শ্রেণীর কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা কতটুকু ইহসান দয়া আমাদেরকে করেছেন, আশিক রসুল বানিয়েছেন, আশিক বলি বানিয়েছেন, দেখেন কসম ভাই ঈমান এটা কেমন একটা নিয়ামত। আজকে এই ঈমান হেফাজত করার জন্য আমরা চেষ্টা করছি না, বিশেষ করে আমাদের এই জবানকে বর্তমান সময়ে আমাদের জবান দিয়ে এমন এমন কিছু কথা বলে ফেলি যেটা কুফরি হয়ে যায়, যে কুফরি দ্বারা ঈমান বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আপনি আমি নামাজ পড়ছি, যাই কিছু করছি, কিন্তু আমার জবান দিয়ে কুফরি বাহির হওয়ার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে, এমন আকীদা অন্তর মধ্যে রাখার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে, এমন কার্যকলাপ করার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে ওই যে মুসলমান করে জন্মগ্রহণ করেছি মুসলমান অবস্থায় জীবনযাপন করছি কিন্তু শেষ মুহূর্তে ইমান হারা হয়ে মারা যাচ্ছি। সেই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আপনার আমার গোপন ফয়সালা কি করে রেখেছে, তার মানে এটা নয় আমি আমল ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, হালাল হালাম পার্থক্য করবো না, মা বাবার নাফরমানি করবো, মুসলমানের উপর জুলুম করবো, অত্যাচার করবো, যত দুনিয়াতে যত ধরনের গুনাহের কাজ আছে সমস্ত কাজ আমার দ্বারা হবে এবং আমি বলবো যে আল্লাহ তাআলা রহমান রহিম গফুরুর রহিম। আচ্ছা কাসব ভাই, বর্তমান সময়ে এমন ফিতনার যুগ, আমাদের মন মানসিকতা শয়তান এমন করে দিয়েছে যে মারা যাবো আর কি হয়েছে, কবর আজাব হবে আর কি। দেখেন ইসলাম আমাদের বলে যে আজাবকে হালকা জানা, আল্লাহ তাআলার আজাবকে হালকা মনে করা এটা কিন্তু
কুফরি, কুফরি
মন চলে যাবে মানে হালকা মনে করা। আজকে আপনি আমি সেটা মনে করছি বর্তমান সময়ে আপনি দেখেন যারা গুনাহের কাজ করছে,
সেলিম ভাই দেখেন আপনি এরকম উদাহরণ যদি হাজারো দেন, অসংখ্য দেন, অসংখ্য উদাহরণ আপনি দিতে পারবেন।
জি
আমাদের শুনতে দেখে হয়তো শুনতেই থাকবো, কিন্তু আমাদের এই এমন কিছু বাক্য এমন কিছু কথা যেগুলো আমাদের আমরা যদি বলে ফেলি বা আমরা এগুলোর উপর যদি বিশ্বাস রাখি তাহলে আমাদের ইমানটা যে দুর্বল, আমাদের ইমানটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে চাই না।
চাই না জি,
আমরা আজকে এগুলো থেকে জানার জন্য সময় যদি আমাদের কে দিতে বলে তাও দিতে চাই না, বা কোথাও যদি এই বিষয়ে যদি আলোচনা হয় সেখানেও যেতে চাই না, তাহলে আমরা কিভাবে আমাদের ইমানটাকে হেফাজত করব।
জি
আমাদের যে পন্থা গুলো যদি কেউ আমাদেরকে বলে যে আপনি এই পন্থা অবলম্বন করেন তাহলে আপনি ইমানটাকে হেফাজত করতে পারবেন।
জি
এই পন্থাটা অবলম্বন করি না আবার কিন্তু আমরা জান্নাতের আশাও করি।
আসর ভাই আমরা মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম করণীয় কোন জিনিসটা শিখতে হবে, আমরা মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম আমাদের আকীদা সম্পর্কে শিখতে, আকীদা মানে বিশ্বাস, ইমান। দেখেন ইসলামের পাঁচটি স্তম্ভ, প্রথম নম্বর ইমানের কথা বলা হয়েছে, আর ইমান হচ্ছে কে, ইমান হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মাধ্যমে কি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ইমান হচ্ছে এটা। আচ্ছা এটা পড়ার পর দেখেন আদারওয়াইজ যে ইসলামের যে সংস্কৃতি আল্লাহ তাআলার যে বিধান কিন্তু এই কালিমার মধ্যে নেই, কিন্তু প্রথম হচ্ছে আল্লাহ তাআলার উপর ইমান আনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি আনা, ইমান আনা। তাহলে ইমানের মূল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা। তো এই ইমান যদি আপনার মজবুত থাকে, ঠিক থাকে, বাকি সব আপনার নামাজ রোজা হজ জাকাত অটোমেটিকলি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কিন্তু যে বর্তমান সময়ে যেটা আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে ইলমে দ্বীন, যে যেটা আমাদের মুসলমান, যেটা আমি বলতে চেয়েছিলাম মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয় প্রথম নম্বর হচ্ছে আকীদা সম্পর্কে, ইমান সম্পর্কে আমাদের জানা সঠিক আকীদা কোনটা, ইমান বলতে কি বোঝায়, ইমান কাকে বলে, ইমান জিনিসটা কি মানে কি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, সাথে সাথে ইমান হেফাজত করার জন্য কিভাবে আমি হেফাজত করব ওই পন্থাগুলি অবলম্বন করা। কারণ আপনি যদি ওই পন্থা অবলম্বন না করেন, দেখেন ইমান হেফাজতের যেটা মূল পন্থা সেটা হচ্ছে প্রথমত আল্লাহ তাআলার দরবারে দোয়া। কারণ আমরা শুনেছি অনেক আল্লাহর বলি ইমান হারাই মারা গিয়েছে, কারণ আপনি আমি জানি না আমাদের তাকদীরের মধ্যে কোন গোপন ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন আমরা কেউ জানি না। তো সেই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা দরকার। মোলা তুমি তো মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছ, মোলা আমাদেরকে ইমানের দৌলত নিয়ে, ইশক রসুলের দৌলত নিয়ে, অর্থাৎ ইমান সহকারে দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ ইমানে হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যার ইমান নেই তার কোনো কিছু নেই। তো সেই জন্য ইমান হেফাজত করার জন্য যেটা চেষ্টা, যে জ্ঞানগুলি আমাদের থাকা দরকার, যে শিক্ষাগুলি আমাদের অর্জন করা দরকার, সেটা আমাদের অবশ্য অবশ্যই শিখতে হবে,
শিখতে হবে।
আজকে আমরা না শেখার কারণে যেমন কুফরি বাক্য,
জি
আজকে আমরা জবান দিয়ে কথায় কথায় কুফরি বাক্য বলে ফেলি, এখন আমি কি জানি এটাকে কুফরি বাক্য, জানি না। তো এটা না জানার কারণে, আমাদের জানা না থাকার কারণে আজকে আমরা সবকিছু বরবাদ করে দিচ্ছি। আমি মনে করছি আমি নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সবকিছু ওকে, কিন্তু আমার যে ইমান বরবাদ হয়ে গিয়েছে আমি সেটা জানি না।
সেই জন্য মূল কথা হচ্ছে সেলিম ভাই কি দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ, সেটা হচ্ছে কি আমাদের ইমান হেফাজতের যে ব্যাপারগুলা, যে কোন কোন আমল করলে বা কোন কোন কথা বললে কোন কোন এমন পুকুরি বাক্য রয়েছে যেগুলো আমাদের বলার কারণে আমাদের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম অসংখ্য বিষয় ইলমে দিন থেকে আজকে আমরা দূরে থাকার কারণে আমরা আজকে ইমান হেফাজত বিষয়টা কি সেটাও জানি না, আর ইমান হেফাজত করার চেষ্টাও করছি না। তাই এই এতক্ষণ পর্যন্ত সেলিম ভাই আমাদেরকে সেলিম যে বিষয়গুলো বললেন মূল কথা হচ্ছে এটাই, আমরা কিন্তু এই ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের ইমান ধ্বংস হওয়ার পথে। আর আমরা এই ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা যদি ঈমান যে সত্যিকার অর্থে আমি ঈমানদার কিনা হয়তো মুখে বলছি কিন্তু আমি ঈমানদার রয়েছি কিনা সেটা আমি হয়তো নিজে নিজেকে প্রশ্নবিদ্ধ করেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না। তাই আমাদের উচিত প্রথমত ইলমে দিন শিক্ষা এবং ইলমে দিন অর্জন করার চেষ্টা করা, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন।
কিছু জিনিস আছে দেখুন, কিছু জিনিস অবলম্বন করতে হবে, কিছু জিনিস ত্যাগ করতে হবে।
আচ্ছা,
আমার হুজুর তো অবলম্বনের কথা বলেছে কিন্তু কতগুলো জিনিস রয়েছে যেগুলো ত্যাগ করা আমাদের জন্য আবশ্যক।
আচ্ছা,
এমন কি যেমন প্রথম নাম্বার যেটা বলি অসৎ সঙ্গ।
আচ্ছা,
অসৎ সঙ্গ যদি আমি অবলম্বন করি আমার মধ্যে যে ঈমানটা আছে তাও হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি একজন যে বেদিনের সাথে বা অমুসলিমের সাথে বা এমন ব্যক্তির সাথে আমার চলাফেরা, এমন ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব যার কোনো ঈমান নেই, যার কোনো ঈমানের টেনশন নেই, একত অসৎ সঙ্গ।
আসলে ফারুক ভাই একটা বিষয় অনেক সময় আমরা মানুষ থেকে বর্ণনা করতে শুনেছি বা অনেক সময় আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখা যায়, যখন আপনি একজন বেদুরমের সাথে বা আপনি যখন এমন একজন ব্যক্তির সাথে আপনি উঠাবসা করছেন যে আমার আল্লাহ পাক আমার নবীকে স্বীকার করে না, তখন সব হয়তো তার সাথে উঠাবসা করতে 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 আপনার আপনার মধ্যে অনেক সময় এমন কিছু প্রশ্ন জেগে যায় যেটা আপনাকে শয়তান জাগিয়ে দেয়, যেটা আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের অনেক সময় শয়তান আমাদেরকে এমন কিছু প্রশ্ন আমাদেরকে করিয়ে দেওয়া কারোর মাধ্যমে করিয়ে দেয়, আমাদের এক তো আমরা হয়তো বা আলিম না, আমরা আমরা হয়তো বা ছোটবেলা থেকে এমন হয়তো বা শিক্ষা অর্জনে শিক্ষিত হচ্ছি, বেশিরভাগই দেখা যাচ্ছে 90% আমি দুনিয়া শিক্ষা শিক্ষিত হচ্ছি, আমি দীন ইসলামের শিক্ষা শিক্ষিত হচ্ছি না। তো সেই সময় শয়তান আমাকে এমন কিছু প্রশ্ন করে যেগুলো আমার থেকে জ্ঞানটা নাই, যার কারণে আমি এটা উত্তরও পাচ্ছি না, জাস্টিফাই করতে পাচ্ছি না, দেখা যায় কি আমি ওই সময় আমার ঈমানটা হারা হয়ে যাচ্ছে। অনেকে এমন শোনা যায়, আমরা দেখি সে আগে মুসলমান ছিল এখন সে বেদুনী হয়ে গেছে।
মাশাআল্লাহ কওসার ভাই, রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হাদিস মুবারাকা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার উচিত যে মানুষের দিন তার বন্ধুত্ব বন্ধুর উপর হয়ে থাকে।
জি জি,
তো তার উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে,
কার সাথে উঠাবসা করছে, এগুলো দেখ।
এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অর্থাৎ যে আমরা দিন না, দিনটা কিসের উপর, আমার বন্ধুর সাথে সংস্পর্শ সাথে হয়ে থাকতেছে, এটা রাসূল পাকের বাণী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সে কার সাথে বন্ধুত্ব করতেছে। আচ্ছা দেখেন, আমি বন্ধুত্ব করছি বিদুমির সাথে, তাহলে তার সাথে সংস্পর্শ থেকে তার এমন কিছু কাজ যেটা আমার জন্য হারাম, ঠিক আছে না, সেটা আমি করে ফেললাম।
এমনকি এখানে এমন কিছু বিষয় দেখা যায় যে কি আমি অনেক সময় সেই বেদর্মীর এমন কিছু কাজকে আমি হয়তোবা প্র্যাকটিক্যালি তার মতো না করলেও আমি অন্তরে কিন্তু দেখা যায় মহব্বত হয়ে যাচ্ছে।
জি 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 জি,
যেটা কিন্তু আমার ঈমানের জন্য অনেক মারাত্মক একটা বিষয় হয়ে
দাঁড়িয়ে, সাথে সাথে যে আকিদার বিষয় এবং আল্লাহ তালার ব্যাপার আকিদা, যেমন আপনি মুসলমান ঠিক আছে, বিদুমি কথা বাদ দিলাম, যেহেতু আপনি মুসলমান ঠিক আছে না, এবং আকিদা সে আপনার দেখতে হবে আমি যার সাথে, যেমন আমার ফারুক ভাই বলেছেন অর্থাৎ ভালো মানুষের সংস্পর্শে থাকা ঈমান হেফাজত করার জন্য একটা উত্তম মাধ্যম বর্তমান সময়ের জন্য ভালো মানুষের সাথে সংস্পর্শে থাকা। এখন ভালো মানুষ কিভাবে চিনবো?
আসলে সেলিম ভাই আমি একটা শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যখন বলছেন যে বন্ধু বেদুর্মির সাথে আমরা উঠাবসা করছি এবং এটার কারণে যে আমাদের আজকে আমরাও বেদুর্মিদের কাজকে করতে যাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা যদি দর্শকদের প্রশ্ন করি, আমরা নিজেরাও দেখেছি কিছুদিন আগেও নিজেরা প্র্যাকটিক্যাল দেখেছি যে আমাদের চোখের সামনে আমরা বেদুর্মিদের বিভিন্ন অনুষ্ঠানকে আজকে মুসলমানরা তারা নিজেরাই সপরিবারে উদযাপন করছে, কখন হয়েছে যখন আমার বন্ধুত্বটা একজন বেদুর্মি থেকে শুরু হয়েছে
ধীরে ধীরে কিন্তু হয়েছে
এবং এটা আস্তে আস্তে আমার পুরো পরিবার মধ্যে চলে এসেছে,
সেটা তো এক এক এক। আরেকটা হচ্ছে যদি আমি এমন ব্যক্তির সাথে চলাফেরা যে ব্যক্তি যে আল্লাহ রসুলের মহাব্বত যার কাছে
নেই,
তো ইমানের মূল বিষয় হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বত। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যার মধ্যে তিনটি বিষয় রয়েছে, সালাতু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান।
আচ্ছা,
যার মধ্যে এই তিনটি বিষয় থাকবে সেই ঈমানের মিষ্টান্ন।
সুবহানাল্লাহ, সেই তিন ঈমানের মিষ্টান্ন।
জি,
আসলে একটা যেরকম আমরা একটা কোনো কিছু খাবার খেলে খাবারের স্বাদ আমরা পাই, আমি একজন ঈমানদার, তো ঈমানের দ্বারা একটা মিষ্টান্নতা রয়েছে
না? জি, একটা হচ্ছে যে আল্লাহ রাসূলের মহব্বত সব সবার কিছু অত সবকিছুর চেয়ে ঊর্ধ্বে হতো। দুনিয়াতে যত কিছু রয়েছে, সুন্দর বলেন, বিল্ডিং বলেন, টাকা পয়সা বলেন, সব কিছুর চাইতে আল্লাহর রসুলের মহাব্বতটা অনেক বেশি হতে হবে অন্তরের মধ্যে। কারণ আল্লাহর রসুলের মহাব্বত যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি আমল করে এই প্রশান্তি পাবে।
আচ্ছা,
আপনার আমলের প্রতি আপনার মন ঝুঁকবে, আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তার প্রতি আপনার মন ঝুঁকবে, যেগুলো নিষেধ করেছেন সেটার প্রতি আপনি ঘৃণা সৃষ্টি হবে আপনার, প্রথম নম্বর হচ্ছে সেটা। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য তাও পছন্দ করবে। আর তৃতীয় নম্বর যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেটাকে অপছন্দ করা, যে কেউ যদি ইসলামের পথ থেকে যে কুফুরিতে চলে যায় সেটাকে এমনভাবে ঘৃণা করা যে মানে আগুনে পড়ে গেলে যেভাবে আমার কষ্ট লাগবে সেরকম ঘৃণা করতে হবে। একজন ব্যক্তি বা কেউ কোনো কাজ করছে যেটা অনুইসলামিক কাজ সেটাকে ঘৃণা মনে করতে হবে। কীরকম কীরকম নিজের মধ্যে এই অন্তরে বদ্ধমূল করতে হবে যে একজন মানুষ যদি কেউ যদি কোথায় পড়ে যায়, আগুনের মধ্যে পড়ে যায়, সেটা কেমন লাগবে? খারাপ লাগবে অবশ্যই, বা অন্তরের মধ্যে একটা আলোড়ন বা একটা কি সৃষ্টি হবে,
মায়া হবে, তাদের
মায়াজনক হবে। তো অনুরূপ ভাবে কেউ যদি দিন থেকে সরে যায় বা অনিসলামে কোনো কাজ করছে সেটাকে অন্তরে ঘৃণা করতে হবে। এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে সে ইমানের মিষ্টান্ন অনুভব করতে পারে।
মানে আমি একজন যে ইমানদার এবং আমার যে ইমান রয়েছে এটাকে মিষ্টান্ন প্র্যাকটিক্যালি নিজেকে অনুভব করার যে বিষয়টা আপনি বললেন,
সেটা যদি থাকে, এই যে আমি যে অসৎ সঙ্গের কথা বলছি, কখনো সেই অসৎ লোকের সাথে উঠা বসা করবে না,
করবে না,
অসৎ লোককে বন্ধু বানাবে না, যার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত নেই তাকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। সেটা যদি আমি ত্যাগ করি, অসৎ সঙ্গ ত্যাগ করি, তো আমি আমার ইমানকে হিফাজত
করতে পারবো।
যদি আমি হারাম থেকে বেঁচে থাকি, না সেটা হারাম, সেটা আমার জন্য জায়েজ নয়,
জায়েজ নয়,
এটা আল্লাহ
আল্লাহ রসুল আমার উপর নারাজ
হবে, নারাজ হবে। যখন আমি সেগুলো থেকে দূরে থাকবো আমি ইমান
এর মিষ্টান্নতা
মিষ্টান্নতা পাবো, আসল ইমান হিফাজত করতে পারবো।
সুবহানাল্লাহ। আসলে প্রিয় দর্শক, ইমানের মিষ্টান্নতা আল্লাহ তার রসুলকে মহাব্বত করা এবং এমন কিছু কাজ করা যা আমার আল্লাহ তার রসুল সন্তুষ্টি রয়েছে। প্রতিটি কাজ, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আমাদের কোনো কিছু করার আগে এটা চিন্তা করা, আমার এই কাজটার মধ্যে আমার আল্লাহ তার রসুল সন্তুষ্ট রয়েছে কিনা, এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমার ইমানকে হেফাজত করার চিন্তা থাকে, আসলে এটাই হচ্ছে ইমানের মিষ্টান্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আবার পরিশেষের দিকে আমরা দেখতে প্রায় শেষ পর্যায়ে এসে যাচ্ছি। কিছু কল নিব আপনাদের, SMS অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে আমাদের মোবাইলদের থেকে মাদানীপুর অ্যাড করব ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
মানিউজ্জিলা আরিফাগা, আমার নাম নোমাতি দৃশালী। আপনাদের চ্যানেল দেখে ভালো লাগে, এবং কি আমি অনেকেই জানতো না এই চ্যানেল সম্বন্ধে। আমি আরিসা অনেকেবারে বলি এরকম একটা চ্যানেল আছে, মাদানি চ্যানেল, খুব ভালো, আমার ছেলে ব্যবহারাইতেছি, আমার ছেলের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন।
মাশাআল্লাহ, শুনে খুব খুশি লাগলো। আল্লাহ তাআলা আপনার ছেলেকেও বরকত দান করুক, নামাজে বানিয়ে দিক, ইমানদার সত্যিকার অর্থে, আমাদেরকে আল্লাহ তার রসুল যেভাবে চায় সেভাবে হওয়ার তৌফিক দান করুক, আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক। পরবর্তী কল।
আমিন বলছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম। জীবন অনুষ্ঠান কবি মদিনা মদিনা মাশাআল্লাহ স্টুডিওতে কাউসার ভাই রয়েছেন, ওমর ফারুক ভাই রয়েছেন, আমাদের সেলিম ভাই রয়েছেন, মাশাআল্লাহ তাদেরকে মোবারকবাদ। বিষয় ইমানের দোয়া, আসলে আমরা নিজেরা কিভাবে ইমানদার মনে করো নিজেদেরকে, বিষয়টা যদি একটু আমাদেরকে মাদানীপুর দেওয়া হয় মনে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কিছু অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছে, মাশাআল্লাহ খুশি লাগলো। আপনারাও নিজেরাও দেখছেন মাদানী চ্যানেল, এবং আপনি আপনার এলাকার মধ্যেও সবাইকে দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য, ইনশাআল্লাহ অসংখ্য বরকত নসিব হবে। তো আসলে আমি নিজেকে ইমানদার বিষয়টা কিন্তু আমাদের সেলিম ভাই এবং ফারুক ভাই কিছুক্ষণ আগে কিছু মাদানী ফুল দিয়েছেন, আমি আর এমন কিছু কাজ আমি করছি কিনা যেটা আমার আল্লাহ তার রসুল নারাজমূলক কাজ বা নিষেধ করেছেন, তাহলে হয়তো আমার ইমান বা মূর্খতা এমন এটাও ধরতে পারি আমার থেকে দিন দিন কি গুনাহের প্রতি কি ঘৃণা আসছে বা ঘৃণা রয়েছে, নাকি বরঞ্চ দিন দিন আমার থেকে গুনাহের প্রতি মহব্বত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারি আমরা এটাও যে আমার ইমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা বিষয়। আর সেলিম ভাই, এরকম দর্শকের উত্তর দিতে গিয়ে পরিশেষের দিকে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন?
আমি বলবো, আসলে দেখেন দুনিয়া হচ্ছে পরীক্ষার কেন্দ্র, এটা এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। তো আল্লাহ তাআলা তার একটি আয়াত মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, আমার ফারুক ভাই বলেছেন ভালো মানুষদের সংস্পর্শে থাকার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। তো আমাদের উচিত এই দুনিয়ার মধ্যে,
সেলিম ভাই একটু কথা অ্যাড করবো আপনার, আপনি যখন একটা কথা বলছেন দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র,
জি
যখন বলছেন আমার একটা কথা মনে পড়লো যে আসলে এই দুনিয়াতে কিন্তু আমরা যেরকম কোনো কিছুর কোনো প্রোগ্রাম বা কোনো কিছু কম্পিটিশন হয়ে থাকে কোনো একটা কিছুকে পাওয়ার জন্য, বা মনে করেন যে কোনো অনেকগুলো মানুষকে আমি পাঠালাম একটা জায়গার মধ্যে, তোমাদেরকে একটা কম্পিটিশন দেওয়া হলো তোমরা এই জিনিসটা নিয়ে আসবা,
জি
তোমাদের পাঠানো হচ্ছে জিনিসটা, এই জিনিসটা তোমরা কি সবাই মিলে হাসিল করে আসবা, যেরকম কোনো কম্পিটিশনের মধ্যে কারোর সাথে কারোর সাথে কি হয় প্রতিদ্বন্দ্বী হয়। তো আজকে দুনিয়াতে আমাদের শয়তানের সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, দুনিয়া থেকে আমরা ঈমানটা নিয়ে কবর যেতে পারছি কিনা, এটা কম্পিটিশন শয়তানের সাথে। শয়তান আমাকে কত ধরনের মাধ্যমে আছে, শয়তান আমাদের চাচ্ছে কি ইমানটাকে চিনিয়ে নেওয়ার জন্য,
জি
কিন্তু আমাদেরও কি সবসময় কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে? আল্লাহ তার রসুলের দয়া, আল্লাহ তার রসুলের দেখানো পথে চলে যে আমি কবরে কি এই আমার ইমানটা নিয়ে যেতে পারি,
মাশাআল্লাহ, জি
এই মানসিকতা
অবশ্যই সেটা থাকতে হবে। সাথে সাথে যারা আল্লাহ তালার পানা, আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান সহকারে ইমানের দৌলত নিয়ে, বিশেষ করে ইশকে রসুলের দৌলত নিয়ে দুনিয়া থেকে কলমাশাহী পরিবারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক,
আমিন
আমিন। যারা ইমান হারা হয়ে মারা যায়, আল্লাহ তালা একটি আয়াত মুবারকের মধ্যে ইরশাদ করছেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তো যারা বেঈমান হয়ে কাফের হয়ে মারা যায় তাদের উপর আল্লাহ তাআলার নাল মিনাল মালাইকাতি ফেরেশতাগণ ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষগণ তাদের উপর কি করে লানত করে। তো দেখেন ইমান ছাড়া তো আমাদের কিছুই নেই, ভুল। সেই জন্য আমাদের প্রতিটা মুহূর্তে, আমি শেষ মুহূর্তে এটাই বলবো, শুরুতেই বলেছি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, প্রতিটা মুহূর্তে দোয়া করা বলা, এবং আমাদেরকে ইমান সহকারে দুনিয়া থেকে নিয়ে যান, এবং সাথে সাথে শুধু দোয়া করলে হবে না, চেষ্টাও
করতে হবে।
চেষ্টা কিভাবে করবো? আমরা আমলি ভাবে চেষ্টা,
গুণা থেকে বেঁচে,
গুণা থেকে বেঁচে, নেক আমল করে,
উত্তম পরিবেশ অবলম্বন
করে, ভালো ভালো সংস্পর্শের মধ্যে থেকে, এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করে, এবং আল্লাহ তাআলার দরবারে কান্না করে করে দোয়া করে যদি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমাদের ইমানকে হেফাজত করবেন, এবং আমরা আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ইমান সহকারে কলমা শরীফ পড়ে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরবলা চেহারা দেখে দেখে
ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা, তবে
ইনশাআল্লাহ
বিশ্বাস রাখা দরকার
আল্লাহ তাআলার উপরে। জি ফারুক ভাই, আপনি বলছেন
দর্শকের ব্যাপারে একজন প্রশ্ন করেছেন, আমি কিভাবে ইমানদার সেটা বুঝবো? সেটা বোঝার একটা মাধ্যম, একটা অনুভূতি, সেটা হচ্ছে ভালো কাজ করে যখন ভালো কাজ করব তখন অন্তর প্রশান্তি আসবে, খারাপ কাজ করে অনুতপ্ত যখন আসবে, খারাপ কাজ দেখেছি বা করেছি যখন
আফসোস আসবে,
আফসোস যখন আসবে হাই কেন করলাম, কেন মিথ্যা বললাম, কেন
কোনো কেউ খারাপ কিছু
করেছে, যখন অন্তরের মধ্যে ঘৃণা যখন আসবে তখন বুঝতে পারবো আমার মধ্যে ইমানের দৌলতটা আছে। যদি দেখা যাচ্ছে খারাপ কাজ আমার ভালো লাগছে, যেগুলো হারাম সেগুলো আমার ভালো লাগছে, তখন
কি বুঝতে হবে আমার ঈমান দুর্বল হওয়ার পথে,
দুর্বল হওয়ার পথে।
এই আল্লাহ তাআলা,
এই জন্য আমাদের উচিত মানে আল্লাহ তাআলার নাফর মানি থেকে, যেটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে সেটা থেকে বিরত থাকা, ইনশাআল্লাহ ঈমান হেফাজত হবে এবং ঈমান মজবুত।
এবং আরেকটি কিন্তু বিষয় হয়তো বলা হয়নি, যারা এরকম ঈমানের ফিকির করে, ঈমান টেনশন করে, তাদের কি ফজিলত, তাদের কেমন সওয়াব?
অবশ্যই তারা ঈমানের সাথে মৃত্যুবরণ
করতে পারবে,
এবং যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে সে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
সুবহানাল্লাহ, এটাও রয়েছে না যে কিছুক্ষণ নিজের আমলে চিন্তা করলো, ফিকির করলো, মাদানী নামত রিসাল নেক করার রিসালার শেষ পৃষ্ঠা রয়েছে, 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম
আল্লাহ পরকালের চিন্তা করা,
পরকালের চিন্তা করা মানে
মানে ঈমান হেফাজত করা, যেন
পরকালের চিন্তা মানেই তো এটা যে ঈমান, ঈমান হেফাজত চিন্তা করা একটা, এবং এটাও হয়তো বলা হয়নি যে পরকালের চিন্তা, পরকাল আমাদের কি হবে, এটা কিন্তু ঈমানের চিন্তা, ঈমানের ফিকরের চিন্তা, ঈমান টেনশনের চিন্তা। তো যারা করবে আমার ঈমান হেফাজত হচ্ছে কি না, আমার পরকালে কি অবস্থা হবে, আমি নেক আমল কতটুকু করছি, আমি আমার গুণা কতটুকু হয়ে যাচ্ছে, এরকম চিন্তাটা করা, চিন্তাটা আসা, বলা হচ্ছে 60 বছর নফল ইবাদত যদি কেউ করে তার চাইতে উত্তম রয়েছে সামান্য একটি চিন্তাটা করা। হাই আল্লাহ তাআলা আমাদেরকে এই চিন্তাটা করার তৌফিক দান করুক, এবং এই চিন্তাটা আসার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া আমাদের সেলিম ভাই বলেছেন কিছুক্ষণ আগে যে আমির আল্লাহ সুলতান আমাদের একটা উত্তম মাধ্যম দিয়েছে, সেটা কি এই 72টি নেককার হওয়ার উপায় রিসালাটা, এর উপর আমল করা। আপনি যখন রিসালাটা পড়বেন, রিসালাটা দেখবেন প্রতিদিন, তখন আপনার নিজের উপর একটা আমল করার চিন্তা আসবে এবং গুনাহের প্রতি ঘৃণা আসবে। মাশাআল্লাহ আমাদের সেলিম ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এটা একটু যেন জুম করে দেখানো হয়। তো এই রিসালাটা আপনারা মাশাআল্লাহ মাকতাবুল মদিনায়ও পাবেন, এবং আলহামদুলিল্লাহ আপনার জন্য বড় সুসংবাদ হচ্ছে এটাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে প্লে আপনারা গুগল প্লে স্টোরে বলেন, আইফোন স্টোরের মধ্যে বলেন, প্রতিটা আপনার জায়গার মধ্যে এই মাদানী ইনামতের একটা অ্যাপসও রয়েছে বাংলার মধ্যে, ইংলিশ ভাষা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিন, আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনারা এই আমলের মাধ্যমে এই রিসালাটিকে পূরণ করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের আমলের হিফাজত করার, ইমান হিফাজত করার, মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুক, এবং এই মাদানী ইনামত রিসালার উপরও আমল করার তৌফিক দান করুক। আপনার নিজের আমি অনুরোধ করবো একটিবার হলো ওই রিসালাটা আপনারা নিন, পড়ুন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের অন্তরের মধ্যে ইমান হিফাজতের একটা চিন্তা আসবে ইনশাল্লাহ। এবং আর অনুরোধ করবো এটাই, উত্তম পরিবেশ সর্বদা অবলম্বন করুন, এবং আমাদের চোখে নিজের চোখের নিজের চোখের সামনে একটা উত্তম পরিবেশ যদি সেটা দেখি, সেটা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত সেই মাদানী পরিবেশ সর্বদা চেষ্টা করি, উত্তম পরিবেশ, ভালো পরিবেশ, যেখানে গেলে আমার গুনাহের ঘৃণা আসে, ন্যাক আমলের উৎসাহ আসে, সেখানে যাই। এবং দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত করে ইজতেমা হয় প্রত্যেক বৃহস্পতিবার, এখানে শরীর কই, মাদানী কাফেলায় সফর করি, মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ আমাদের ঈমান হেফাজত হওয়ার যে মন মানসিকতা তৈরি হবে
ইনশাআল্লাহ।
জি জি, প্রত্যেক শনিবারে মাদানী চ্যানেলের মধ্যে আমির আল্লাহ সুন্নতের জিয়ারত এবং বিভিন্ন মাসআলা সম্পর্কিত, বিভিন্ন এভাবে কুফুরিমূলক বাক্য সম্পর্কিত আরও ঈমান হেফাজত হওয়ার বিভিন্ন মাধ্যম সম্পর্কিত জানার সৌভাগ্য হয়। তো অনুরোধ করবো প্রতি শনিবার আমির আল্লাহ সুন্নত দাওয়াত খাতমুল আলিয়া সরাসরি যে অনুষ্ঠান মাদানী মুজাকারা, নিজেও দেখি অপরকেও দেখার দাওয়াত দিই। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করার এবং অপরকে পৌঁছে দেওয়ার সেই নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।